আপনি ফিরিতে সময় রাত 11:18 আমি রাস্তাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, আমরা আজকে শুরু করতে যাচ্ছি ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই যেটা বলতে ইচ্ছে করছে যে আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এই মুহূর্তে যে যেখানে আছি ভূত এফএম এর সঙ্গে আছি, শুনতে পারছি এবং আমরা আজকে বেশ ভালো সময় কাটাচ্ছি, খারাপ কাটাচ্ছি না। কিন্তু খুব খারাপ লাগছে সেই সমস্ত মানুষদের জন্য যারা সাভারে ধ্বংসস্তূপের নিচে এখনো আছেন, যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন, যে সমস্ত মানুষ হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই সমস্ত মানুষের জন্য আমাদের আসলে মানে আমি সকালেও একটা কথা বলেছিলাম, এখনো বলবো যে রোগীদের প্রতি কোথাও আরেকটু সচেতন হওয়া উচিত। আমাদের যে সমস্ত মানে আমাদের আমাদের একটু আত্মসচেতনতা হয়তো অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে আমাদেরকে। আর সবচাইতে বড় কথা যে সেটা যদি বেশ কঠিন মনে হয় তাহলে আরো আমি বলবো যে আরো মানে কঠিন সময় বা আরো দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করতেই পারে, এই বিষয়টা আমাদের মানতেই হবে। যাই হোক, আমার খুবই বেশি খারাপ লাগছে এবং আজকে টেলিভিশনে দেখছি, গতকালকে দেখেছি, আমার একটা জিনিস এর মধ্যেও ভালো লেগেছে যে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ সবার সাথে কাজ করছেন। তো আমরা ভূত এফএমের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সমস্ত মানুষদের প্রতি, যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন, প্রাণ হারাতে হয়েছে যে সমস্ত মানুষের, যে সমস্ত মানুষ এখনো অসুস্থ অবস্থায় আছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে যে সমস্ত মানুষ এখনো জীবিত আছেন ধ্বংসস্তূপের নিচে, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি দিন, মানসিক শক্তি দিন, শারীরিক শক্তি দিন, যাতে তারা সহি সালামতে বেরিয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকুক। আর সেই সাথে যে সমস্ত মানুষ মারা গিয়েছেন তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমরা। আর একটা ব্যাপারে অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, এই সমস্ত মানুষের পাশে থাকেন এবং যে যেভাবে আছেন, অনেকেই অলরেডি অনেকেই পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তারপরেও চাইবো যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের নিজেদের জায়গা থেকে, আপনাদের নিজেদের অবস্থান থেকে তাদের জন্য প্রার্থনা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, এটাই চাইব। এবং আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে এইরকম দুঃসময় যেন কখনো না আসে, এত রক্ত এত মৃত্যু যেন কখনো দেখতে না হয় বাংলাদেশকে, এরকম মানে অকালে বা এরকম অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ যেন কাউকে যেন প্রাণ দিতে না হয়, কাউকে যেন জীবন দিতে না হয়। এবং আমরা চাই না যে এরকম মুহূর্ত আর একটি বারও ফিরে আসুক আমাদের এই ভালোবাসার আমাদের এই সময় বাংলাদেশে। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আমরা জানি যে আপনাদের সবাই, আপনারা সবাই যারা এখানে আছেন তারা প্রত্যেকেই এবং যারা শুনছেন তারা প্রত্যেকেই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েই তাদের জন্য প্রার্থনা করবেন। আর সে সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে শুরু করছি আমাদের ভূত এফএম হন্ড্রেড বাই এয়ারটেল। আমাদের সাথে রয়েছেন আমাদের আজকে অতিথিরা, আসলে সবারই মন বেশ খারাপ এবং আজকের এই দিনটিতে আমরা একসঙ্গে আছি এবং আমরা প্রতিটা মুহূর্তেই, আমরা যদিও ঘটনার ভেতর দিয়ে যাব, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ভালো লাগবে, বিভিন্ন কথা হয়তো আমরা বলবো, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে প্রার্থনা সেই প্রার্থনাটা চালু থাকবে এটা আশা করব। সবার জন্য যে প্রার্থনা সেই প্রার্থনাটা চালু থাকুক সেটাই আশা করব, আপনাদের কাছে চাইবো সেটা। এবং ভূত এফএম এর যারা আছেন, আমি জানি যে অসংখ্য মানুষ শোনেন দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, প্রত্যেকের দোয়া প্রার্থী। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং লিসনাররা কিন্তু চাইলেই ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, সেই টিউনটি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। এবং ভূত এফএম টিউন কোডটা আপনাকে যেন মনে রাখতে পারেন, দ্য কোড ইজ 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এই টিউনটি। নিশ্চয়ই এসএমএস পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন সিটি স্পেস 92125 এবং এসএমএসটি সেন্ড করে দিন 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার। আর সেই সাথে আমি রেগুলারি এসএমএস পড়ি এবং দেখি যে অনেকেই ঘটনার প্রশংসার পাশাপাশি মাসুমেরও প্রশংসা করেন। তো মাসুমকে আজকে শুনতেই ধন্যবাদ দিয়ে রাখছি আমার পক্ষ থেকে, আমরা জানি যে আপনারাও একা একা দিবেন। যাই হোক, আমার কাছে আচ্ছা তার আগে বলে দিই যে আমাদের কিভাবে এসএমএস করতে হবে। আমাদের এসএমএস পাঠানোর নিয়ম কি হচ্ছে, মোবাইলের মেসেজ অ্যাপ্লিকেশনে টাইপ করুন 40 FORTI, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, bhatfm@radio40.fm অ্যাড্রেসে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আমি এই উইকেও দেখেছি অনেকে আমাকে বলেছেন যে ভাই আমি একটা আমার ঘটনা আছে আমাকে প্লিজ কল করুন না, আমরা এইভাবে কল করি না। আপনাকে যেটা করতে হবে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে এবং সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি কল পাবেন এবং আপনি যদি স্টুডিওতে আসতে চান তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন। আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়েও আপনারা কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে আপনি চলে যান www.facebook.com/radio40। অনেকেই এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের একজন লিসনার এবং আজকের অতিথি তিনি, তিনি তাকে তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসার কথা ছিল। তিনি আপনি জানেন, আপনারা জানেন যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখন ওখান থেকে মুভ করাটাও সম্ভব হচ্ছে না, সুতরাং তিনি আজকে অনুপস্থিত। আমরা আগামী শুক্রবারে তাকে পাব। যাই হোক, আমরা চলে আসছি ঘটনায় এবং আমি যেভাবে বললাম যে আজকে অনেকে এখানে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত থাকতে পারেননি, সেই মানুষগুলোর মধ্যে থেকে যাদের ঘটনা সিলেক্টেড হয়েছে তাদের ঘটনা আমরা পড়ে শোনাবো। তেমনই একটা ঘটনা দিয়ে শুরু করছি আজকের এই ভূতাসন। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আজকের আমাদের এই এপিসোডটিতে আসলে তিনজন মোটমাট, যে আমাদের সাথে যিনি মেইলটি পাঠিয়েছেন তিনি সহ মোটমাট তিনজন ডাক্তার আছেন। বুঝতে পারছেন যে আজকে ডাক্তারের আধিক্য বেশি আমাদের ভূতাসনে। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি বসুন্ধরা থেকে ডক্টর ফারজানা শাহজাহান বলছি, আশা করছি আপনি ভালো আছেন। প্রথমে বলে রাখি যে আমি অনুরোধ করবো আমার এই ইমেলটি আপনি পড়ে শোনান, কারণ আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয় এবং সেটার কারণটাও যথাস্থানে উল্লেখ। এবং এই ইমেলটি আমি আমার আম্মুকে না জানিয়ে করেছি এবং তিনি এখানে শোনেন না। এবং আসল কথায় আসা যাক, প্রথমে বলে রাখি যে আমি কোনো ঘটনা শেয়ার করছি না, বরং এমন কিছু বলতে যাচ্ছি যেটাকে সত্যিকার অর্থে যদি কোনো শব্দ দিয়ে এক্সপ্রেস করা যায় তা হল অসংজ্ঞায়িত। আমি আবারও বলছি কোনো ঘটনা ঘটেনি এবং ঘটনার না ঘটার পেছনের কারণটা হল অসংজ্ঞায়িত। আমি ছোটকাল থেকেই একটা জিনিস দেখে এসেছিলাম, সেটা হল বর্ষণ মুখর সন্ধ্যায় সবাই একসাথে বারান্দায় বসে ভূতের গল্প করা। আমার মা খুব সাহসী মহিলা, তিনি অধিকাংশ গল্প বলতেন এবং বলতেন এত সাবলীলভাবে যে মনে হতো যেন গল্প নয় সিনেমা দেখছি। এরকমই এক সন্ধ্যায় সবাই যখন মুড়ি মাখা নিয়ে গল্প শুনব বলে বসেছি তখন শ্রোতাদের মধ্যে থেকে আমার খালা আম্মুর কাছে আবদার করল, ও স্পেশাল গল্পটা শোনাতো। আম্মু গল্প বলতে কখনো দ্বিধাবোধ করেননি বা করতেন না, কিন্তু সেদিন আম্মু সাফ মানা করে দিলেন, কোনোভাবেই তাকে রাজি করানো গেল না। উল্টো আম্মু বললেন বেশি চাপাচাপি করলে আম্মু কোনো গল্পই বলবেন না। শেষ পর্যন্ত সেই স্পেশাল গল্পটা আর শোনা হল না। পরে আমি কৌতূহল বশত আমার খালাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আম্মু নাকি এমন একটা গল্প জানে যে গল্প বলতে শুরু করলে নাকি ভূত চলে আসে। সেটা আবার কিভাবে সম্ভব জানতে চাইলাম আমি। জবাবে যা জানতে পারলাম তাই এই যে আম্মু নাকি আগেও দুইবার অনেকটা না বুঝেই এই গল্পটা বলা শুরু করেছিল এবং প্রথমবার যখন বলতে শুরু করেছিল তখন নাকি আমার সে খালা উপস্থিত ছিল। সেটা নাকি আমরা সবাই নানা বাড়ি বেড়াতে গিয়েছিল, আম্মু নানা বাড়িতে একটা কাঠের দোতলা বাসা ছিল, সেবারও নাকি সব কাজিনরা মিলে সন্ধ্যায় কাঠের বাসার দোতলায় বসে হারিকেনের আলোয় গল্প করছিল। এই কথা ওই কথা থেকে ভূতের গল্পের প্রসঙ্গ চলে আসে এবং আম্মু নাকি সেই গল্পটি বলা শুরু করে। সবাই মনোযোগ দিয়ে গল্প শুনছিল, এমন সময় দ্বারের একেবারে পেছনে বসে থাকা আম্মুর কোন এক কাজিন নাকি শুনতে পেল কেউ একজন তার কানের কাছে নাকি বলছে, আমি আসি, আমি আসি। অন্য মনুষ্য ভাবেই নাকি সে সম্মতি সূচক মাথা নাড়িয়েছিল। এরপর নাকি হঠাৎই প্রচণ্ড বেগে বাতাস বয়ে যায় আর হারিকেন উড়ে গিয়ে পরে ভেঙে যায়। সবাই ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামতে গিয়ে ব্যথা পেয়েছিল বেশ। ফলশ্রুতিতে আমার নানির কাছেও আম্মুকে অনেক বকাশ খেতে হয়েছিল। আম্মু খুবই বাস্তববাদী মানুষ, তিনি মেনে নিতে পারলেন না যে ওই গল্প থেকে এমন হয়েছিল। সে কাজিন হয়তো ভুল করে থাকবে, আর গ্রামে বাতাস বওয়া ও অস্বাভাবিক কিছু না। তিনি ঠিক করলেন যে আবারও একদিন তিনি গল্পটি বলে দেখবেন কি হয়। শোনা গেল বেশ কয়েক বছর পর আম্মু তখন ঢাকার একটা সুনামধন্য স্কুলের টিচার। অফ পিরিয়ডে আম্মু নাকি ক্লাসে বসেছিলেন যেন মেয়েরা হইচই না করে। এক পর্যায়ে এক কথা প্রসঙ্গে ভূতের গল্প বলার প্রস্তাব করা হল। আম্মুর কেন জানি মনে হলো যে ওই গল্পটাই বলা যাক। তবে এবার আম্মু সাবধানতা বশত দরজা জানালা সব বন্ধ করে দিতে বললেন, সবাইকে বললেন সামনে এসে বসতে। তারপর গল্প বলতে আরম্ভ করলেন। গল্পের প্রায় মাঝামাঝিতে একটু পেছনের কর্নারে থাকা একটা মেয়ে নাকি হঠাৎই শুনল তাকে কেউ বলছে, আমি আসি, আমি আসি। মেয়েটা নাকি বিরক্ত হয়ে বলেছিল, আসো। তারপর নাকি হঠাৎই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আম্মু সেই গল্প বলা থামিয়ে দেয়। ওই মেয়েটিকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর পর সে তার কাছে কেউ আসার পারমিশন চেয়েছিল এটা জানায়। কিন্তু কেন সে অজ্ঞান হলো তা সে বলতে পারে না। ব্যাস ওইবারই শেষবার আম্মু ওই গল্প বলেছিলেন। এরপর ওই গল্পের প্রসঙ্গ আসলেই আম্মু কোনো কথা না বলে সাফ মানা করে দেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি আম্মুকে না জানিয়ে ইমেল করেছি এবং কেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। আমি জানি না আম্মু এই গল্প বা ঘটনা কোথা থেকে শুনেছেন, সেবারও কি এমন কিছু হয়েছিল কিনা। এবং আম্মুর টেক দি সিক্রেট টু দ্য গ্রেভ নীতি থেকে বুঝতে পারি যে ডিটেলস থেকে দূরে থাকাই হয়তো আমাদের জন্য মঙ্গল। সকলের শুভকামনায় ডক্টর ফজলানা শাহজাহান। আমরা পড়লাম ইমেলটি এবং চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন, এবং আমি দেখতে পাচ্ছি মেহেদি জেরিন আমাদের বাড়িধারা ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি সমস্ত মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া আমাদের SMS করেছেন, আমি নীতি জলি সেতু সামিয়া এবং নাহিন আমরা সবাই একসাথে ভূত ফেল শুনছি এটা জানিয়েছেন তিনি। রাব্বি রাজশাহী সিটি কলেজ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মন ভালো না, ভূত ফেম শুনতে ভালো লাগছে, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শাকিল বলছেন যে কাল আমাদের ম্যাথ এক্সাম, তবুও ভূত ফেম শুনছি। আনিকা মুসরা আমাদের ফ্যামিলির থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে কাহিনীটা অনেক বেশি ভয়। রাশেদ খান আমাদের SMS করেছেন মধুবাগ থেকে এবং তিনি বলছেন যে সাফারের ট্র্যাজেডির কারণে তার মনটা বেশ খারাপ হয়ে আছে। হ্যাঁ, আমরা জানি আমাদের সবাই আসলে মনটা অনেক বেশি খারাপ। সিনথিয়া আমাদের লিখেছেন যে আই জাস্ট লাভ ভূতাসন। জন্মাত লিখেছেন যে আজকের ভূতাসন খুব ভালো লাগছে। পুতুল পুতুল আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে এবং তিনি তার ফ্রেন্ড মিলে রুমের লাইট বন্ধ করে দিয়ে ভূতাসন শুনছেন। গুঞ্জন আমাদের উত্তরা থেকে SMS করেছেন, তিনিও বলছেন যে ঘটনাটি ভালো। মোয়ান আমাদের SMS করেছেন রাফুল, SMS করেছেন আজমাইন, এছাড়াও SMS করেছেন পূজা, SMS করেছেন অমি রানীনগর থেকে, জরিফ আমাদের SMS করেছেন এবং ঢাকা থেকে, টিমু আমাদের SMS করেছেন রাফা, SMS করেছেন আমাদের পিছাও দেখতে পাচ্ছি সাইফুল চট্টগ্রাম থেকে, শান্ত এবং জহির, উৎস আমাদের SMS করেছেন রামপুরা থেকে, হিমেল রয় আমাদের SMS করেছেন ফাহাদ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং যেমন আপনারা জানেন ঠিক তেমনই আমাদের সাথে গত এপিসোডে জয়েন করেছিলেন আলিফ এবং আমরা বলেছিলাম তার কিছু সমাপ্ত ঘটনা থেকে গেছে, সেই ঘটনাগুলো আমরা কাছ থেকে শুনবো এবং শুনতেই আপনাদের সামনে আসছেন আলিফ।
আসসালামু আলাইকুম লিসনার্স, সবার প্রথমে সাবার ট্র্যাজেডিতে যারা মারা গেছে সেসব মৃত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি যেন সবাই বেহেশতে নসিব হয় এবং যারা অসুস্থ আছে তাদের সবাই যেন শেফা, আল্লাহ তাআলা তাদের শেফা দান করুক এটাই চাই, এবং যারা আটকে আছে তাদের যেন সেফলি আমাদের উদ্ধার করে বের করে নিয়ে আসতে পারে। তো রাসেল ভাই, লাস্ট উইকে যে বলতে চেয়েছিলাম অসমাপ্ত কিছু কথা, আমার ঘটনা যেহেতু অনেক বড় ছিল ছোট করে নিয়ে আসার কারণে আমার কিছু কিছু জিনিস মিস আউট হয়ে যায়। তো এর মধ্যে ছিল আমি ডিসেম্বরে আপনাকে মেসেজ করার চেষ্টা করার পরে আমি জামাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তো জামাতে আমি যাই, তো এক বন্ধুর এরিয়া থেকে আরেকটা জায়গায় জামাতে আমাকে ডাক পড়ে। তো সেখান থেকে আমরা মোট 12 জনের মতো বের হই জামাতে যাওয়ার জন্য। তো আমার সবাই যেসব সাথী ছিলাম সবাই জামাতের উদ্দেশ্যে বের হওয়ার পরে যে মসজিদে যাই, সেই মসজিদে পৌঁছানোর পর তো ভোরবেলা যেহেতু বের হই তো ওখানে মুজাকারা হয়। আমাদের যে আমির সাহেব ছিলেন সে বাংলাদেশি ছিলেন না, তো সে মুজাকারা করে এবং কার কি দায়িত্ব সবার জন্য ভাগ করে দেয়। তো আমার দায়িত্বে পড়ে হচ্ছে সকাল 11টার তালিম। তো তালিম দিব। তো আমাকে বলা হয়েছিল যে সকালে নাস্তা করবার পরে সবাইকে এক ঘন্টা রেস্ট দেওয়া হবে এবং এরপরেই তালিম শুরু হবে। তো তালিম করার আগে তোমাকে তোমার একটা দায়িত্ব, সবাইকে তোমাকে উঠাইতে হবে। তো নাস্তা করবার সময় আর দেখলাম আমাদের আরেকজন সাথী ভাই এসে হাজির। তো তাকে দেখে নর্মাল মানুষের মতোই লাগলো আমাকে। তো আমি দেখলাম সে একটা কোনায় তার বেডিংটা নিয়ে সুন্দর করে বিছিয়ে ঘুমিয়ে পড়ল। তো তালিম যখন শুরু করব, তো সবাইকে আমার ডাকার রেসপন্সিবিলিটি ছিল এবং সবাইকে আমি ডেকেছি। এবং তার কাছে যখন গিয়ে তার পা নাড়া দিব, তখন দেখি যে তার পাটা যেহেতু ঢাকা ছিল, শীতকাল তো ঢাকা ছিল, তো নাড়া দিতে যাব দেখলাম পাটা অন্যদিকে মুখ করা। আমি মোটামুটি নর্মাল ভাবে ধরে তাকে হালকা করে ডাক দিই, কিন্তু অনেক ডাকার পরও সে শোনে না। তো তাকে ছাড়াই তালিম শুরু করে দিই। তালিম যখন শেষ করব, তখন শেষ করবার আগে সে আমাদের সাথে জয়েন করে। এবং জয়েন করার পরে আমি যখন তালিম করতাম, তখনই সে একটু 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 মাথা নাড়াত এবং তার চলাফেরার মধ্যে কেমন একটা মানে অ্যাবনর্মাল ভাব ছিল। সে হাঁটছে, হাঁটার মধ্যেও সে কেমন যেন একটা সাউন্ড করছে মসজিদের ভেতর। তার সাথে খুব বেশি কথা বলা সম্ভব না, যদি আমরা যখন খেতে বসতাম, খেতে বসার সময় ডাকতে আসলে সে আমাদের কথা শুনতো না এবং খেতো একটা কর্নারে বসে একটু উল্টো হয়ে, যাতে কেউ না দেখে সে সত্যি দেখাও করেনি। নামাজ পড়তে যাব এবং প্রতিদিন রাতের বেলা মানে আপনার ঈশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে সবাই তার নকল নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে নর্মালি। এবং তাহাজ্জুদ নামাজের আগে রাত দুটার দিকে, এবং তার তেলাবাত খুবই অসাধারণ তেলাবাত, নর্মালি যে তেলাবাত করে মানুষ সে তেলাবাতটা থেকে আরো ভালো তেলাবাত সে করে। তো আমি দেখতাম যে তার মুভমেন্টে কোনো কিছু দেখলাম যে আমি তার পাশে গিয়ে বসলাম, সে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, কোনো কিছু বলতে যাচ্ছে সে শুনছে না, তো শোনার না শোনার ভান করছে। তো আমি একদিন ওখানে আমির সাহেব আছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম এই যে তার এরকম মুভমেন্ট, হঠাৎ করে দেখলাম যে ওয়াশরুমে যাচ্ছে, ওয়াজু করতে যাচ্ছে, শেষ হয়ে যায়, বাথরুমে ঢুকছে, ধাপ ধাপ করে বের হয়ে বেরিয়ে যাচ্ছে। তাই আমি বললাম যে আমি সে তার মুভমেন্ট আমার ভালো লাগছে না, আসে যখন মনে করেন সে একটা কাজে বের হয়, যেদিন আমরা পৌঁছে তিন দিন ছিল, তিন দিনই মনে করেন 15-16 কেজি মিষ্টি সে নিয়ে আসছে সাথে করে, বলতেছে মসজিদে দিয়ে দিতে কিছু। অন্য কিছুই মিন করছে, তো তার মুভমেন্টে আমি প্রায় লক্ষ্য করতাম যে সে কি রকম মুভমেন্ট করতো বা কি ধরনের কথা বলার চেষ্টা করতো। আমরা ছিলাম দোতলায় আর নামাজ পড়তে যাবো নিচতলায়, তো ওখানে বসছে সবাই লাগেজ এক কোনায় রেখে কথা বলছে, এমন সময় একজন বললো যে সে মিলাপ করে না। তো তার সাথে মোটামুটি সে কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায়, তো সে আর কোনো কথা বলে না। তো নিচে মিলাপ শেষ করে উপরে উঠছে, তখন সে বলল যে মানে তার কর্পোস বলে বলছে যে মিলাপ পছন্দ করো না, কিন্তু তা ঠিকই মিলাদের মিষ্টি নিয়ে এসছো। তো এরকম আর কি তার মুভমেন্টে চলাফেরায় আমি মানে খুবই মানে উইয়ার্ড লাগতো রাস্তাতে। আমি যে কয়েকদিন ছিলাম সকালবেলা তার সাথে, আমি একদিন রাতের বেলা জিজ্ঞেস করলাম যে আমি এই সুরাটা পড়বো, আপনি আমাকে একটু সাজেস্ট করেন এই সুরাটা পড়লে কিরকম লাগবে। সে আমাকে এমনভাবে সরিয়ে দিল আসিফ ভাই, ছোট একটা ধাক্কা আমাকে সঙ্গে ভালো লাগবে, তারপর থেকে আমি তার কাছে যাই না বা ফিরি না। এটা চার দিন ছিলাম, আমি চার দিন আগের দিন বের হয়ে যাবো, তার আগের দিন সে চলে যায়। আমি আমাকে বলে যাই যে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে প্রবাস করবেন, আমি দেখা হবে, তবে এত বলছি আপনাদের সাথে থেকে আমার খুব ভালো লাগে। তারপরে সে আমাদের জানাচ্ছে সারা আগের দিন বেরিয়ে যায়। এটা ছিল আমার
ওকে থ্যাংক ইউ। আমরা সেকেন্ড ঘটনায় যাই, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, জয়েন করেছেন, তার কাছে আমরা ঘটনা সম্মেলন নিয়ে যাই। আপনি আমাদের সাথে স্কুল করতে পারেন বা মেয়ে লিখেছেন জয়েন করেন। রাস্তাটার কথা শুনে শুনছি আজকের ঘটনাগুলো খুব ভয়ঙ্কর হচ্ছে। আমাদের মনেও লিখেছেন যে রাসেল ভাই আমি একজন রেগুলার লিসনার, আমি উত্তরের পাঁচ নম্বর সেক্টর থেকে বলছি। আমরা নিউলি ম্যারিড কাপল এবং আমি এবং আমার ওয়াইফ তামিনা একসাথে শুনছি আপনার অনেক অনেক সদস্য তারা নতুন জীবন অনেক সুন্দর হোক সেটা আশা করব। আমি তো আমাদের এস এম এস করছেন শরীফ ঢাকা ইউনিভার্সিটি মহসিন হল থেকে আমাদের এস এম এস করেছেন তিনি এবং তার রুমমেট ঘটনা শুনছেন। শর্মিন আমাদের এস এম এস করেছেন এস এম এস আমি আপনার এস এম এস টি পড়ে ফেলার এবং তিনি লিখেছেন যে আমি লাভেন এবং আমাকে এস এম এস করছেন পুটুল সূত্রপুর থেকে আজকের প্রকাশন জোশ হচ্ছে তিনি লিখেছেন রাত্রি আমাকে এস এম এস করছেন এবং তিনি বলছেন গল্পগুলো ভালো লাগছে তিনি অন্য একটা কারণে মনে খারাপ। আমাকে এস এম এস করছেন পরশ, এস এম এস করছেন ডিজে রানি, এস এম এস করছেন কবির, এস এম এস করছেন সত্য সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন?
আসসালামু আলাইকুম প্রিয় লিসনার, আমি এসছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি কামিল সালিম বলছি এবং আমি যে ঘটনাটি এখন শেয়ার করবো সেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটি হলের ঘটনা। আমি ঘটনাটি শুরু করছি ৩০০ প্রমাণ হলে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে যে আমার সাবেক রুমমেট ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় তো রাত ৩টা বা ৩:৩০টার দিকে এদিকে খেলা যখন দেখা শেষ হয় তখন তিনি এবং তার দুই ফ্রেন্ড তিনজনে মিলে ছাদে চলে যান সারায় প্রমাণ হলে। তো ছাদে যাওয়ার পর যেটা হয় যে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ করে মনে হলো যে আচ্ছা সিগারেট তো নিয়ে আসা হয়নি। তখন তার সাথে যে দুজন ফ্রেন্ড ছিল তারা বলে চলো চল সিগারেটটা নিয়ে আসি। তো পরের ভাই যিনি উনি বললেন যে দেখ এখন আবার আমি আবার নিচে যেতে পারবো, তার কি কাজ আছে, একজনকে পাঠিয়ে দেবো উনি আসুক আমরা দুজন গল্প করি। সে যেজন ছিলেন আরেকজন বলে দেখ আমার আমি একটু টয়লেটে দেবো আমরা তাহলে দুইজনে যাই, তুই যদি পারলে আমাদের সাথে চলে আসতে পারিস। তো পরের ভাই বললেন যে না আমার আমি এখন যাব না, তাহলে তোরা যা আমি এখানে থাকলাম। যাওয়ার সময় তারা একটু বোঝা যাচ্ছে যে কেউ আসলো ওই দিক দিয়ে, তারা যে রাস্তা দিয়ে গিয়েছিল ও রাস্তা দিয়ে একজন আসলো এবং এরকম গেট আপ ছিল বা ড্রেস আপ ছিল যে তাদের দুইজনের মধ্যে একজনে যেরকম কালো ড্রেস আপ ছিল ঠিক ওরকম একজন ড্রেস আপ নিয়ে আসছে। তা আসার পর সে ওখানে গিয়ে আস্তে করে দাঁড়ালো। তো পরের ভাই ভাবলেন যে হয়তোবা এটাই তার যে ফ্রেন্ড ছিল সে হয়তোবা। তো তারে আস্তে করে জিজ্ঞেস করলো কিরে চলে আসছিস? তো সে আস্তে করে শুধু বললো হুম। তো ভাবলো যে হয়তোবা এমনি বলতে পারে, তো হাত দিয়ে তাকে ইশারা দিল যে তার কাছের দিকে আসার জন্য। তো পরের ভাই ভাবলেন হয়তোবা সিগারেট খাওয়ার জন্য একটু ছাদের ইসির দিকে যাবে, ওইদিকে একটা পানির ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্কের দিকে যাবে। তো এইভাবে যাওয়ার পর তিনি ওনার সাথে গেলেন এবং একটু ডিস্টেন্স ছিল, দুই তিন হাত ডিস্টেন্স ছিল। তো এটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে সামনে একটা যারা হয়তো বা সারা ফোন আছে তারা হয়তো অনেকে দেখেছেন যে মাঝখানে একটা বিম আছে উপরে ছাদের উপরে, বিম ঠিক বলা যাবে না, ওইটা পার হতে হলে আপনাকে কমপক্ষে পাটা উঠাতে হবে, তো স্বাভাবিকভাবে যাওয়া সম্ভব না। তো যখন তারা দুজন যাচ্ছিল যাওয়ার মুহূর্তে কেমন ভাবে পার হলো এই পর্যন্ত পড়বে কখনো তার মুখের দিকে তাকাননি বা তার ওই দিক ভাবে গ্যাটআপটার দিকে ভালো করে তাকাননি, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন তিনি যেভাবে পা উঠিয়ে মানে লাইনটা পার হলেন কিন্তু তিনি সেভাবে গেলেন না, অর্থাৎ তিনি স্বাভাবিক মতে পার হয়ে গেলেন, অথচ তার যে উচ্চতা সেইভাবে সেটা যাওয়া সম্ভব না। তো এটা করার পর তার মনে খটকা লেগে গেল যে এটা কি হলো। ঠিক এরকম দেখার পরেই তিনি হঠাৎ করে তানি মানে যখন একটু ভয় পেয়ে গেলেন তখন তিনি তার মুখের দিকে তাকালেন যে আসলে ও কিনা, যে মুখের দিকে তাকালেন তখনই ঘটনাটা ঘটে গেল যে তিনি দেখলেন যে আসলে সে তার যে ফ্রেন্ড ভেবেছিল আসলে সেই ফ্রেন্ড তো না, তার চোখগুলো অস্বাভাবিক বড় বড় এবং দুপাশে দিয়ে দাঁত বের। এরকম দেখার পরে ঠিক তিনি চিৎকার করে দিয়ে সেন্সলেস হয়ে যান। তো তারপর দুই তিন মিনিট পরেই তার যে দুইজন ফ্রেন্ড ছিল যারা নিচে গিয়েছিল, তো ওনারা এসে দেখেন যে তিনি ছাদে পড়ে আছেন। তো তারপর ওনাকে ওভাবে ধরাধরি করে রুমে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে দুই তিন দিন জ্বর ছিল অবশ্য, তারপর তিনি আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছেন। এ ছিল আমার ফার্স্ট ঘটনা।
ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করে বলছে আছে ঘটনাগুলো ভালো, তবে ভালো ঘটনাগুলো আর একটু পরেই শুরু হবে এবং কিছুক্ষণ পরে। আমার খুব পছন্দের কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমি আগে শুনেছি এবং সেই ঘটনাগুলো আপনারা শুনতে পারবেন। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা এক্ষুনি ফিরে আসছি। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা আমাকে এসএমএস পাঠাতে চান তারা এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:29। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আলিফ, ডক্টর আলিফ। এবং ডক্টর আলিফের আমরা একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি একটু বেশ বড় সময় হবে এখন থেকে, তো শুনি ঘটনাটা।
তো আমি বাংলাদেশের একটা জায়গা ঘটনা করতে যাচ্ছি এবং কবে হয়েছে সেটাও বলছি না, আপনারা বুঝতে পারবেন কেন এটা আমি বলছি না। তো আমি যাই সেই জায়গাটায়, একটা খবর পেয়ে ওই জায়গাটায় যাই, যে জায়গাটার ঘটনা সেই বাসাটায় যাই। বাসাটা ছিল ওই এলাকার সবচেয়ে লাস্ট বাসা, চারতলা বিল্ডিং এবং পাশে একটা ডোবা, ডোবার কর্নারে কিছু ময়লা স্তূপ, ওখানে সবাই ময়লা ফেলে। তো বাসাটার নিচে যাওয়ার পর আমি ঢুকতেই নিচতলা থেকে একজন বেরিয়ে বললেন যে আপনারা কই যাচ্ছেন, এখানে যাচ্ছেন, উপরে ওঠেন না, এখান থেকে চলে যান। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আগেই ঘটনাটা শুনেছি, তো শোনার পরে ওখানে যাওয়ার জন্য উপরে কাউকে জিজ্ঞেস করবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেটা সুযোগে মানে খোঁজার আগেই আমাকে বলছে যে আপনি চলে যান এখান থেকে। তো নর্মালি রাসেল ভাই একটা বাসায় যদি যাই বলবো যে এখানে কেন এসছেন, এখানে আপনি কেন এসছেন বা কি কারণে এসছেন, তা আমাকে ঢুকতে দিচ্ছে না। আর বাসায় অনেক মানুষ দেখলাম এই বিল্ডিং এর কাছে। তো এর মধ্যে আমার ফ্রেন্ডের ওখানে একটা পরিচিত মানুষ ছিল, ওই বিল্ডিং একটা পরিচিত ছিল, তো তার সাহায্যে আমি বিল্ডিং এর ভিতরে ঢোকার চান্স পাই। মালিক সে প্যারালাইজ অবস্থায় হসপিটালে আছে, আর মা বাক্যদ্ধ হয়ে আছে। যে ঘটনাটা বড় সেটা একটা ছেলে, ওর নাম হচ্ছে বলছিল ওই নামটা, তো ও মারা গেছে কিছুদিন আগে। আমি যাওয়ার যেখানে গেছি ওই তার কিছুদিন আগে ছেলেটা মারা যায়, ছেলে মতো ক্লাস সেভেনে। তো মা কথা বলতে পারছে না, একমাত্র ছেলে দাঁড়িয়ে আছে আর বোন তো কথা বলছেই না। আত্মীয় স্বজনের কাছে যে জিজ্ঞেস করবো কি হয়েছে কেউ বলছে না, বা চান্স পাচ্ছি না কাউকে জিজ্ঞেস করার। তো সেখানে ঝাড়ুদারকে পেলাম ওই বাড়ির, তো সেই ঝাড়ুদার আমাকে বলল পুরো ঘটনাটা। আমি কিন্তু আগেই জেনে গেছেন ভাই, আমার ফ্রেন্ড তো পুরো কারণ চেক খোঁজ দেখেছে। তো ঝাড়ুদারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বলল কিছুদিন আগে, কিছুদিন আগে বলতে ঠিক আমি এখানে পৌঁছার দুই দিন আগে, এই বাসার ছাদে রাফিয়া ক্রিকেট খেলছিল। নর্মালি ওরা প্রতিদিনই বন্ধু বান্ধবের সাথে ক্রিকেট খেলে বাসার ছাদে। তো ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ করে নিচের থেকে নাকি বললেন যে হ্যাঁ রাফি, দেখ তো ট্যাঙ্কে পানি আছে কিনা, নর্মালি এলাকায় পানি থাকে না। তো রাফিদ কি করে, ছাদ থেকে উপরে উঠে ট্যাঙ্কটা পুরোটাই সিমেন্টের তৈরি, 5 ফিট উঁচু ট্যাঙ্কটা হবে, তো ট্যাঙ্কের উপরে উঠে পানি দেখতে চায়। পানি দেখতে যাবে ওই মুহূর্তে হঠাৎ করে সে ট্যাঙ্কের ভিতর পড়ে যায়। এবং আমি পাশাপাশি ঘটনাটা বলি, আমার ফ্রেন্ড তখন 120 ফিট সামনে অপোজিট বাসা, আমার ফ্রেন্ড ওই বাসার ছাদে মেসে থাকে আর কি, রুমমেট, কয়েকজন রুমমেটকে নিয়ে ওই ছাদে থাকে ছোট একটা জায়গায়। তো আমার ফ্রেন্ড তখন লুঙ্গি নিতে গেছে আর কি, সে লুঙ্গি নিয়ে ঘরের ভেতর ব্যাক করবে, এমন সময় দেখে যে ওই বাসার যে মালিকের ছেলে রাফি তো চেনে, ছাদে ওই ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পড়ে গেল। এটা দেখতে দেখতে দেখলো যে ওর যে ফ্রেন্ডরা ছিল ওরা দৌড়ে গিয়ে ছাদের উপরে মই দিয়ে উঠে ওই এটা টানার চেষ্টা করছে, এটা দেখার ওয়েট করেনি আমার ফ্রেন্ড, ও দৌড়িয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ওই যে ঢাকনাটা খোলার চেষ্টা করে, আর যেহেতু লোহার ঢাকনা একটু একটা মাত্র আংটা টান দিয়ে খুলতে হবে, তো সবাই মিলে চেষ্টা করছে কোনোভাবে ঢাকনাটা খোলার জন্য, ঢাকনাটা খুলছে না, ঢাকনাটা আটকানো। ও সাথে সাথে আরেকজনকে ডাকলো রুমমেট, ও সাথে আসলো এবং এখান থেকে একটা ছেলে আর বাবা মাকে দেখে আসলো, রাখেন বাবা মাকে। উপরে ওঠার পর ওনারাও চেষ্টা করলেন কিন্তু ট্যাঙ্ক খুলছে না, মাগরিবের আজান দিবে দিবে অবস্থা, কিছুতেই ট্যাঙ্ক খুলছে না, আজান দিয়ে দেয়। আজান দেওয়ার পরে অনেক কষ্টে কিছুটা ফাঁক করে, এর মাঝখানে রাফিজ অনেকবার জোরে জোরে বলছিল যে আমার আমাকে বাঁচাও ভেতর থেকে, আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও, কিন্তু পারেনি। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পর পরেই রাফ ওর আর ভয়েস পাওয়া যাচ্ছে না, তো হঠাৎ করেই টান দিয়ে খুলে ফেলে আমার ফ্রেন্ড এবং যারা সাথে ছিল। খুলে দেখে ভেতরে ক্রলিং অবস্থায় ছেলেটা পড়ে আছে এবং ওই অবস্থায় ওকে উঠায়, ট্যাঙ্ক থেকে উপরে উঠায়, উঠায় নিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা বলে যে না, ও ডেড। তো যখন উঠায় তখন দেখে সারা শরীরে চার আঙ্গুলের দাগ আচড়ানো অবস্থায়, পিঠের মধ্যে আচড়ানোর অবস্থায়, পায়ের ভিতরে আচড়ানোর অবস্থায়, প্যান্ট ট্যান্ট ছেঁড়া, এবং আমরা নর্মালি আচড় দিলে রক্ত বের হবে আসলে জায়গাটা কালো হয়ে আছে। তো ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যায় এবং বাসায় মধ্যে একটা মনে করেন মানুষ মারা গেছে, খারাপ অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। তো ওর মা বাক্রুদ্ধ হয়ে যায়, কথাই বলতে পারে না, নিজের ছেলে সামনে থেকে চিল্লাচিল্লি করছে, বাঁচাতে পারলো না। তো এই অবস্থার মধ্যে তো বোঝে নেই বাসার অবস্থা কি। তো ছেলেটাকে যখন গোসল করাতে যায়, অনেক কষ্টে গোসল করায়, গোসল করাতে প্রথমে পারেনি, পরে গোসল করায় এবং গোসল করায় তাদের বাসার ভেতরে, নর্মাল ওয়েতে যেভাবে আমরা গোসল করি সেভাবে পারেনি, ব্যর্থ হয়েছে। তো গোসল করানোর পরে আমাদের নর্মালি ডেড বডি যখন গরম পড়ে, দেখা যায় যে হলদে বা কালচে হয়ে যায়, ওর ডেড বডিটা ছিল পুরোটাই লাল হয়ে এবং সোজা করতে পারেনি। আমার ফ্রেন্ড আরেকটা ঘটনা আরেকটা কথা বললো যে যখন ওর ডেড বডিটা উঠায় ট্যাঙ্ক থেকে, যে পিপেলটা আমাদের কালো যে মণিটা আমরা বলি সেটা ছিল না, ওইটা দুইটাই নর্মাল অবস্থায় ছিল। তো পরে চোখটা বন্ধ করে ফেলে যেন মানুষ ভয় না পায়। তো ওকে কবর যখন দিতে নিয়ে যায়, এর আগে পুলিশ আসে, পুলিশ এসে অনেক ইনভেস্টিগেট করার চেষ্টা করে, ওর বাবা মা সাফ জানিয়ে দেয় যে এই ঘটনাটার কেস নেওয়ার মতো ঘটনা, এই ঘটনাটা নর্মাল হয়েছে, আমার ছেলে নর্মাল মৃত্যু হয়েছে। তো পুলিশ বলছে যে নর্মাল মৃত্যু কিভাবে হয়, ঢাকনা খুলতে পারেনি কেন। তো পুলিশের অনেক কথা বলছে যে আমার ছেলেকে তো নর্মাল কেউ মারেনি, তাহলে আমি কার নামে কেস করবো, এটা কেস নেওয়ার মতো না। পুলিশ অনেক চেষ্টা করার পরও কেস দেয় না, ওরা কেস করে না, পুলিশ চলে যায়। ওনার ওর কবরটা দেওয়া হয়, কবর দেওয়ার সময় ওর বাবা কবরের ভেতরে নামে, ওখানে আর একটা ট্র্যাজেডি। কবরে নামার পরে লাশ ধরবে এমন অবস্থায় উনি হাঁটু গেড়ে বসে পড়ে। তো আমার ফ্রেন্ডটা পুরোটাই ভলান্টিয়ার করেছে, মানে একদম মাটি দেওয়া পর্যন্ত, তো হাঁটু গেড়ে বসে পড়ে এবং ওই মুহূর্তে তার লেফট সাইডটা পুরোটাই প্যারালাইজ হয়ে যায়। ওকে ওখানে মুহূর্তে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ওর কবরটা হয়ে শেষ হয়ে যায়। আমি যখন পৌঁছাই ওই জায়গায়, আমি আর কারোর সাথে কথা বলতে পারিনি, তো ঝাড়ুদারের সাথে আমি কথা বলে এবং ওর সাথে মোটামুটি দেখলাম যে আমার ফ্রেন্ডের যে ঘটনা বলেছে পুরোটাই মিল আছে। তো আমি ওর বিল্ডিংয়ে চলে যাই, ওই বিল্ডিং পাশাপাশি 120 ফিট ডিস্টেন্স। তো বাসার ছাদে গিয়ে বিকালবেলা, তো ছাদে গিয়ে আমি পুরো রাত বিকাল গড়িয়ে রাত হয় আমি পুরোটাই ছিলাম। তো বললাম যে কি অ্যাকচুয়ালি সমস্যাটা কি। তো আমার ফ্রেন্ড আমাকে যেটা বললো যে দোস্ত, আমি তো এখানে আসলাম প্রায় 1.5 বছর হয়ে গেছে, তো এই 1.5 বছরে আমি অনেক কিছু দেখেছি ছাদের উপরে। প্রথম প্রথম যখন আমি দেখলাম যে ট্যাঙ্কটা ঢাকনাটা খোলা, প্রথম যেহেতু এলাকায় পানি নাই, মনে হয় ওর বাবা সবসময় পানি চেক করার জন্য ছাদের উপরে যায়। তো তখন রাত বাজে দুটা দুটা বিশ বা তিরিশ আড়াইটা বাজে, এমন সময় তো ট্যাঙ্ক খোলা থাকার কথা না, কিন্তু এইরকম সময় ট্যাঙ্ক খোলা থাকবে না। তো ও প্রথমে প্রথমে নর্মাল ভাবেই নেয়, কারণ জিনিসটা আসলে অন্যভাবে নেওয়ার মতো অবস্থাও ছিল না। তো যখন দেখলো যে এটা প্রায় হচ্ছে রাত্রে দুটা আড়াইটার দিকে তিনটার দিকে ঢাকনাটা খোলা এবং ফজরের আজানের পরে ঢাকনাটা অফ হয়ে মানে বন্ধ হয়ে যায়, ঢাকনা খোলা থাকে রাত্রেবেলা, তো ও অনেক চেষ্টা করলো যে এটা কি, এবং ওর বাসার ওই যে বাড়ি এলাকায় বলেনি আর কি ব্যাপারটা, ও অবজার্ভ করতো প্রায় যে ঢাকনাটা খোলা। ওই ফ্রেন্ড গুলোর কথা বলি, ওই ফ্রেন্ড গুলোর মধ্যে যে কজন খেলছিল মধ্যে দুজন কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করছে পারে না, তো ডক্টর বলেছে যে একটু টাইম লাগবে, আরেকজন ওই জায়গা থেকে ওই জায়গায় আর দেখা যায়নি তাকে। তো আমার ফ্রেন্ডের সাথে আমি দিন রাতে ছিলাম, আমি ভাবলাম যে কি আছে আসলে দেখে যাই। তো আমি রাতের বেলা ছিলাম, রাত্র দুটা বাজে, কাট টাট খেলে আমি মানে ছাদে ওর সাথে সাথে তো রুম গেলাম পাশে দেখতে বিল্ডিং এ, দেখলাম যে না সবই ঠিক আছে, নর্মাল ঢাকনা লাগানোই আছে। আমি আবার রুমে গেলাম, রুমে গিয়ে দশ পনেরো মিনিট কথা বলে শেষ করে আস্তে আস্তে আমি এসে দেখি রাস্তাতে ঢাকনাটা খোলা, ঢাকনাটা খোলা এবং ঢাকনাটা বন্ধ হচ্ছে না। ফজরের আজান দিয়ে দিচ্ছেন, নামাজ পড়ে আসলাম, ঢাকনাটা বন্ধ হয়নি, ঢাকনাটা খোলা হচ্ছে। বাসায় যখন চলে আসবো সকালবেলা, তো তখন দেখি যে ঢাকনাটা অফ, তখন ঢাকনাটা খোলা ছিল। তো এই মুহূর্তে পরে আমি জানতে পারলাম যে কিছুদিন পর ওর বাবাটাও মারা যায়, বাবাকে বাঁচানো সম্ভব হয়নি।
তারাও মানে বেশ অনেকে এস এম এস করে জানাচ্ছেন যে বেশ ভয় পাচ্ছেন, যাক বিপ্লব আমাদের এস এম এস ফাহাদ চিটাগাং থেকে, এছাড়া এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে মিত্রা, এবং আমাদের এবং তিনি বলছেন যে এই ঘটনাটা বেশি ভালো এবং আলীকে থ্যাংকস দিয়েছেন তিনি। পাভেল বরিশাল থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট সানডে তার দাদু মারা গেছেন, সবার জন্য তার জন্য প্রার্থনা করেন, আমরা প্রার্থনা করি তিনি তার আত্মার শান্তি পাক। এনআছে রাফি আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে সুপার ভৌতিক স্টোরি। অন্তর আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আই লাভ দিস শো ভেরি মাচ। আমাকে মাসুদ পারভেজ এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের কিছু থেকে সাবমান এস এম এস করেছেন, আমাকে শো করতে রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন অসাধারণ লাগছে। আমাকে হিয়া এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তিনি এবং তার বোন গিয়ে তার একসাথে দুটো ফোন শুনছেন, সাবির রাজশাহী এবং আমাদের এস এম এস করেছেন, তিনি এবং তার ওয়াইফ নুন নাহার তারা একসাথে শুনছেন। এরকম দল থেকে আমাদেরকে এস এম এস করেছেন অঙ্কন, এছাড়াও এবং তার বাদে আমাদের অনেক শুনেছে তারপর মাসুম এয়ারপোর্ট থেকে আমাদের এস এম এস করেছেন এবং রাব্বি আমাদের এস এম এস করেছেন, রাজশাহী সিটি কলেজ থেকে সেকেন্ড সিদ্ধার ওয়ালি আমাদের এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এস এম এস করেছেন রাহুল, তিনি এবং তার ফ্রেন্ড জুরাইন রেলওয়ে লাইনে বসে শুনছেন, এবং আমি একটা কথা বলবো জানি যে ট্রেন চলাচল করা কিন্তু একটা খুবই খারাপ ডিসিশন, ভালো ডিসিশন নয়। শুভ আমাদের নিরাপদ কোন জায়গা থেকে শুনুন, ঘরের ব্যাপারে শুনতে পারেন, ঘরে অনেকে ছাদে শুনুন, ছাদে শুনতে পারেন, কিন্তু অবশ্যই রেল লাইনে বসে না। শুভ জহির আমাদের এস এম এস করেছেন, তিনি ভূতাফেম তিনি শুনতেন না, এখন থেকে একটা এপিসোড তিনি মিস করবেন না এবং তার চরম ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার ডিসিশনটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আলিফ নামে আরো একজন আমাদের এস এম এস করেছেন, তিনি বলেন যে অনেক মজা পেয়েছে এই যে এস এস সি রেজাল্ট দিলে, তিনি বলছেন সবাইকে প্রার্থনা করছে তার জন্য। সপর আমাদের এস এম এস করেছেন চুয়াডাঙ্গা থেকে বলছেন তিনি, এবং তিনি বলছেন তিনি প্রথম ভূতাফেম শুনছেন। আমাদেরকে নিলয় এস এম এস করেছেন কিশোরগঞ্জ থেকে এবং তিনি বলছেন হ্যাঁ ভূতাফেম রক্স, আমরা তিন ফ্রেন্ড মিলে ভূতাফেম শুনছি। আমাদের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে নাকি, আমরা একটা ঘটনা শোনার কোনো সময় আমরা একটা ঘটনা শুনতে হলে আমরা একটা ঘটনা শুনে তারপরে যাই। আমাদের নেক্সট আরেকজন আছেন এবং তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছেন, আপনারা জানেন প্রথমে তিনি এর আগে একটা ঘটনা শেয়ার করেছেন, আমরা তার কাছে নেক্সট ঘটনার জন্য যাচ্ছি।
আমি দ্বিতীয়বার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছার জন্য আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি মূলত আমার ফ্যামিলি থেকে। এই ঘটনাটি শুরু হয়েছে প্রায় অনেক আগে থেকে, কিন্তু এটা একটা গ্রাজুয়াল প্রসেস যা আসছে, যাই হোক আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার বড় বোনের, ওনার যখন বিয়ে হয় তখন তার শ্বশুর বাড়ি যাওয়ার পর তিনি জানতে পারেন যে যে বাড়িটা আছে, অর্থাৎ যে ঘরটা আছে, এটা এল সিস্টেমের একটা ঘর। এই ঘরটা যখন করা হয়, মানে প্রথম যখন তৈরি করা হয়, তখন ওই এল সিস্টেমের ঘরটার মানে কর্নারের যে ঘরটা, এই ঘরটার ওখানে একটা কূপ ছিল পুরাতন। তো ওই কুয়াটাতে যখন প্রায় ওটা অনেকটা পুরাতন এবং ভরাট হয়ে গেছিল প্রায়, তাই যখন ঘরটা তৈরি করা হয় তখন ওইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়নি যে পরবর্তীতে এটা কোনো প্রবলেম হতে পারে। ওই ঘরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই ঘরেতে যে ফ্যামিলিটাই থাকেন বা যারাই থাকেন সবসময় অসুস্থ থাকেন, সবসময় রোগ লেগেই থাকেন। তো এরকম যে সেজন্য বারবার ঘরে যারা থাকেন ওই ঘরেরা ঘরে যারা থাকেন ওই সদস্যরা বারবার চেঞ্জ করেন। আর আমার দুয়া ভাই ওনারা ছয় ভাই, তো জয়েন্ট ফ্যামিলি, আর যার কারণে দেখা যায় যে কেউ না কেউ একসময় ওই ঘরে থাকতে হয়। তো গ্রাজুয়ালি একসময় আমার দুয়া ভাই এবং আপুর ওই ঘরে যান, এবং ওই ঘরে যাওয়ার পর যেটা হয় যে ঠিক একইভাবে আগের ফ্যামিলিগুলো যেভাবে মানে এই ধরনের প্রবলেম গুলো ফেস করতো, তো তার ক্ষেত্রেও সেটা ভিন্ন নয় এবং তারা সবসময় এই ধরনের প্রবলেম গুলো ফেস করে। তো একদিন আমার মা একদিন ওখানে যান বেড়াতে, তো তিনিও একসময় একদিন রাতে দেখেন যে দেয়ালের উপর একটা লাল বাতির মতো, ঠিক লাইটের মতো নড়াচড়া করছে। তখন আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে জিনিসটা কি, তখন বললো যে হ্যাঁ এটা মাঝে মাঝে দেখা যায়, তবে কোনো সমস্যা হয়নি বা কোনো আর কোনো কিছু দেখা যায়নি। যাই হোক, এর কিছুদিন পর সেই ঘরটা যেহেতু এই ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেহেতু ওখান থেকে পরবর্তীতে আবার চলে এসে পাশে একটা বাড়ি করা হয়। তো যেখানে নতুন ঘর তোলা হয় বা বাড়িটা করা হয় তার একটু পাশে বড় একটা পুকুর কাটছিলেন, তো মানে একটা জায়গা ছিল আমার তারা করেছিলেন। যেহেতু এটা মধুপুরের জায়গার কথা বলছি আমি, তখন সেখানে আপনি জানেন যে একটা পাহাড়ি বন এলাকা, তো সেখানে নর্মালি পানি এমনিতেই থাকে না, সচরাচর দেখা যায় বর্ষা মৌসুম ছাড়া ওই পুকুরে কখনই পানি থাকে না, একটা শুকনা ভাত থাকে সবসময়। যাই হোক, একদিন ওনারা রাতে বেশি সময় গরমের দিন, তো জানালাগুলো খুলে দিয়ে আপনাদের ভাই এবং আমার ভাগ্নি একই ঘাটে শুয়ে আছেন, তো হঠাৎ করে রাত তিনটা বা সাড়ে তিনটা তাতে এই একটা সময়ে হঠাৎ করে হালকা বাতাস, তো বাতাসে আপনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তিনি হঠাৎ জানালা দিয়ে তাকান, তো জানালা দিয়ে তাকানোর পর মানে জানালায় তার চোখ চলে যায়, তো তিনি দেখতে পারেন যে পুকুরের কর্নারে মানে তার অপোজিট কর্নারে একটা আগুন দেখা যায় এবং হচ্ছে একটা নাড়াচড়া করছে। তো উনি ভাবলেন যে ওই কর্নারের কিছু দূরেই একটা বাড়ি আছে এবং ওই বাড়ির যারা আছেন তারা মহিষ পালে। মানে চলার পর যখন কর্নার ধরে ধরে প্রায় পুকুরের কাছাকাছি মানে ওনাদের ঘরের মোটামুটি কাছাকাছি চলে আসছে, তখন তিনি দেখলেন যে আগুনটা যখন বড় হয় ঠিক তখন দেখা যায় আপনার জোনাকি পোকা বা বিভিন্ন ধরনের যে পোকামাকড় গুলো আছে উড়ে, যেগুলো সেগুলো মনে হয় আগুনের ভিতরে লাফিয়ে পড়তেছে, এরকম মনে হয় খাচ্ছে এরকম একটা অবস্থা, এবং ওই আগুনটার নিচে দেখা যাচ্ছে যে বড় একটা ছায়া। তো এটা দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে বুঝে ফেললেন যে আসলে বিষয়টা ভিন্ন দিকে যাচ্ছে। তখন তিনি দুলাভাইয়ের যে পাশে শোয়া ছিলেন ওনার মুখটা চেপে ধরে আস্তে করে পেটে খোঁচা দিলেন, যাতে ঘুম থেকে উঠেই তিনি কোনো ধরনের শব্দ না করেন, আর যেহেতু এই আগুনটা প্রায় কাছাকাছি চলে আসছে। তো দুলাভাই ঘুম থেকে জাগার পরেই ওনার কানে কানে বললেন দেখো এটা কি। তো দুলাভাইও চেয়ে দেখলেন যে আসলে বিষয়টা এরকম, তো তিনি তাৎক্ষণিকভাবে আপুকে বললেন যে তুমি একটা কাঁথা দিয়ে আমার যে ভাগ্নি আছে ওকে দেখে দেওয়ার জন্য, যাতে এই ধরনের কোনো ধরনের প্রবলেম না হয়। তারপর ওনারা দুজনই দেখলেন আস্তে আস্তে ওই আগুনটা পুকুরের কর্নার ধরে ধরে এভাবে যেভাবে চলে আসছিল ওইভাবে ধরে ধরে পাশে একটা পুরাতন জিগা গাছ আছে ওখানে, অনেক পুরাতন, তো সেইটাতে আস্তে আস্তে ওটিকে মিলে গেল। এবং এই গাছটা সম্পর্কে অনেক ক্ষেত্রে জানা যায় যে ওখানে যে কেউ মানে শয়তান বাবুতে আচর হলে দেখা যায় ওখানে ভোগ দিয়ে আসে আগরবাতি মোমবাতি এরকম একটা গাছ, যাই হোক ওখানে গিয়ে আস্তে আস্তে মিলে যায়। তো এই ঘটনার কিছুদিন পর দুই থেকে তিন সপ্তাহ পর আপুর ভালো করে মনে নেই যে এরকম একটা কিছু ঘটেছিল এবং সেটাকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার ছিল। তো সন্ধ্যার আগ মুহূর্তে তিনি একটা কোনো কাজে ওদিকে গেলেন, মানে ওই জিগা গাছটা ওইদিকে গেলেন।
তো যাওয়ার পর যেটা হলো যে তিনি এমন একটা ফিলিংস পেলেন যে শরীরে কেউ যেন তার গলা চেপে ধরছে, আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে কষ্ট হচ্ছে, যেমন পেশেন্টদের হয়, অনেকটা অ্যালার্জি পেশেন্টদের হয়। তো এরকম হওয়ার পর তিনি বাড়ি ফিরে আসলেন। এরপর থেকে যেটা হয় যে প্রতিদিন সন্ধ্যার সময় ঠিক ওই সময়টাতে তিনি ওই ধরনের প্রবলেম ফেস করেন যে গলা চেপে ধরতেছে এবং নিঃশ্বাস নিতে পারতেছে না, এবং বাড়িতে সবাই মিলে দেখতে পানি ঢালতে হয়, স্যালাইন খাওয়া হয়, তারপরে কোনোভাবে ঠিক হয় না, এবং রাত যখন 11টা বা 12টার মতো বেজে যায় আস্তে 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 ওইটা ঠিক হয়ে আসে যখন তিনি ঘুমিয়ে যান। তো এইভাবে চলার কিছুদিন পর আমরা যে লোকাল মধুপুরের যে ডাক্তার সেখানে সেগুলোকে দেখানো হলো, বিভিন্ন ধরনের হার্টের ডাক্তার দেখানো, অ্যালার্জি যত মানে এর সাথে রিলেটেড যতগুলো আছে, কিন্তু কেউ রোগটা ধরতে পারে না। এবং এমন হয় যে যেদিন ওষুধ খাচ্ছে সেদিন হয়তো আরো বেশি বার হচ্ছে। তো এই প্রবলেমগুলো প্রতিনিয়ত চলার পর মাঝখানে এ হলো যে ঢাকায় নিয়ে আসতে হবে। তো ঢাকায় নিয়ে আসা হলো, এটা হচ্ছে 2011 লাস্টের দিকে। তো আনার পর মেট্রো হসপিটালে দেখালাম ডক্টরকে, তিনি আবার সাজেস্ট করলেন যে তিনি কোনো কিছু ধরতে পারলেন না রোগ। তো তিনি পাঠালেন পপুলারে তার এক ফ্রেন্ড ডাক্তার ডক্টরের কাছে, ওনার কাছে। তো উনিও তেমন কোনো রোগ ধরতে পারলেন না, হালকা কিছু শুনে কিছু মেডিসিন দিয়ে দিলেন। কিন্তু এবং যে টেস্টগুলো করালাম ল্যাবেটে বা ওখানে যেগুলো করালাম, কোনো কিছুতে তেমন কোনো প্রবলেম দেখা দিল না। কিন্তু প্রবলেম না দেখা দিলেও রোগটা কিন্তু প্রতিনিয়ত, আর স্পেশালি এই রোগটা তখনই হয় যখন সে বাড়িতে ভুগতে থাকে বা ওই বাড়িতে থাকে। কিন্তু আমাদের বাড়িতে আসলে বা অন্য কোথাও আসলে এই ধরনের প্রবলেম কখনো ফেস করতে হয় না। তো এরপরে উনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলার পর তখন রমজান মাস চলে এসছে। তো একদিন আমার আব্বা, যেহেতু আপু প্রতিনিয়ত এরকম রেগুলার অসুস্থ হন এবং এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়, তো সেহেতু আব্বা দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর আমার আব্বা আবার কখনো আমার চার বোনের মানে কোনো বাড়িতে কখনো থাকেন না। তো সেদিন আপু খুব করে বললেন যে আমি অসুস্থ, তুমি আজকে নিয়ে আমার এখানে থাকতে হবে। তো যাই হোক, আব্বাও একটু বলে যাচ্ছে ঠিক আছে, এত করে বলছিস, থেকে গেলেন। তো উনি যখন ফেরির সময় উঠলেন এবং ওঠার পর আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তো আব্বা উঠে গেলেন যে ফেরি রান্না করতে হবে, হয়তো বা কিছুক্ষণ পরে ডাকবে, 2টা আড়াইটার দিকে হবে। তো ওঠার পর তিনি টিউবওয়েল পারে গেলেন পানি ই করার জন্য। যখনই তিনি টিউবওয়েলের পানি চাপ দেবেন, ঠিক এই মুহূর্তে ওখানে গাছ ছিল, গাছ থেকে শক্ত মতো একটা কিছু ভারী কিছু বলল, এমন একটা মানে জিনিস আস করে গেল। ঠিক একটু পরেই যখন এটা পড়লো তখনই তার যে এই ফিলিংসটা আসে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসা এরকম, তো ঠিক ওরকম ফিলিংস হচ্ছে, পাশাপাশি তিনি ভয়ও পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে দেখলেন যে ছোট্ট একটা কালো মতন বাচ্চা, নেংটো একটা পিচ্ছি বাচ্চা, সে আস্তে আস্তে ঘুটি ঘুটি পায় তার দিকে হেঁটে আসছে। তো তিনি হঠাৎ করে চিৎকার দিলেন এবং চিৎকার দিয়ে ঘরে চলে আসলেন। তো আব্বা তখন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ হলে আব্বাকে বললেন যে তোমরা তো বলো যে রমজান মাসে আসলে এই ধরনের ভূত প্রেত থাকে না, তাহলে আজকে আমি যেটা দেখলাম একটু আগে বা এটা তাহলে এটা কি? তো তারপর বললেন দেখো আমাকে আর মনে হয় ডাক্তার দেখে লাভ নেই, তার চেয়ে বরং ভালো হয় যদি তুমি ভালো একটা কবিরাজ বা হুজুরকে আমাকে একটু এই বিষয়টা গুলো কথাগুলো বলো। তো আব্বাও দেখলেন যে হ্যাঁ হতে পারে, কারণ অনেক ডাক্তার দেখেছি কোনো লাভ হয়ে দেখানোর জন্য। তিনি ফিলিংস যে ওই শার্গের মতো রোগ ধরনের যেমন হয় ঠিক তেরো একটা ফিলিংস অনুভব করেন। তো আসার পরে ওইখানে একটা পুরাতন কাটার কাজ ছিল যেটা বন্ধ মতন বলা হয়েছে, তারপর বিক্রি করে বলা হয়েছে। তো ওটা কাটার পর সেখানে আপু ভাবলেন যে দেখি ওটা লাইকলি লাইকলি কেমন পরবর্তীতে পাঠিয়ে দিয়ে গেলে নিয়ে আসা যায় কিনা। উনি ওটার সময়টা ছিল সন্ধ্যার একটু আগে, তো তিনি খেয়ালই করতে পারেন কেমন সময়। তো যাই হোক, উনি যাওয়ার পরে এটা ছিল বাড়ির
যাচ্ছেন বসে, এবার বাড়ি ঘরে নেই, ওষুধের পাশে জ্বর আছে এবং বড় বড় গাছ আছে। তো আমি হঠাৎ করে অনুভব করলাম যে ওখানে যাওয়ার একটু পরে খুব ভালো পরিমাণ বাতাস হচ্ছে, বাতাস হচ্ছে এবং বাড়ির চারগুলো সেখানে বসে রাখতে। এবং এটা হওয়ার কারণে যেটা দেখা গেল যে একটু পরে বাড়ির চার থেকে তিনি যে বাচ্চাটাকে দেখেছিলেন একদম ঘরপর থেকে পড়েছিল টিউমের বাড়ি যেটা রঙের মাসে দেখেছিলেন, ঠিক ওই বাচ্চাটাই আবার তার দিকে হাসছে এবং বিকৃত হওয়ার তার দিকে ওখান থেকে চৌকো দিয়ে ঘুরতে পারছেন না। একটা পর্যায়ে দেখা গেল যে তিনি যখন একজন টাকা আসছে তখন তিনি জোরে চিৎকার দিয়ে মানে বলে দিয়েছে সকাল পর্যন্ত মানে ফজর আগ পর্যন্ত এরকম চলো, তারপর বললাম সকালে আমি তারা কেন রাখতেছি সকাল মতন করে
ফুর্তি ঘড়িতে সময় রাত 12:57। আমি রাজপুরীর সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। সেই সাথে সবাইকে জানাচ্ছি ভূত এফএম হান্ড্রেড বাই এয়ারটেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আমাদেরকে এস এম এস করছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি, এস জে সোহাগ আমাদের এস এম এস করছেন পুরান ঢাকা থেকে, এবং আমাদেরকে শুনুন এস এম এস করছেন সুমা গাজ নারায়ণগঞ্জ থেকে, আমাদের এস এম এস করছেন আকিব বিশ্বাস, এবং এস এম এস করছেন আমাদেরকে আমাদের স্বপন ডিএমসিএইচ থেকে, এবং আমাদের এস এম এস করছেন মিম, এছাড়া এস এম এস করছেন রাজু বরিশাল থেকে, এস এম এস করছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইথিকা ভূতাফান জোস হচ্ছে লিখেছেন তিনি, এছাড়া আমাদের এস এম এস করছেন রাব্বি রাজশাহী সিটি কলেজ থেকে এবং আজকের স্টোরিগুলো অসম সেটা তিনি লিখেছেন আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন আমি দেখতে পাচ্ছি শুভ ফেনী থেকে, আমাদেরকে ইয়াকুব এস এম এস করেছেন খুলনা থেকে, আমাদের এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রাফা লিখেছেন ডোন্ট স্টপ দ্য ভূতাফান, আমাদেরকে এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করেছেন অনন্যা খিলগাঁও থেকে, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে জমি এবং সোজা নিরালা খুলনা থেকে, আমাদের এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই, যেমন হচ্ছে শাহেদ আমাদের এস এম এস করেছেন আগ্রাবাদ থেকে, মামুন আমাদের এস এম এস করেছেন ময়মনসিং থেকে, জাহিদ এস এম এস করেছেন এস এম এস করেছেন নয়ন এস এম এস করেছেন তাল তামিম মৌলবী বাজার থেকে, অনেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ঈশা খান জামালপুর থেকে, এবং আচ্ছা ভূত এফএম তার ভালো লাগছে, আর এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন তুলিন এস এম এস করেছেন এবং তিনি বলছেন আই লাইক ভূত এফএম সো মাচ, আমাদেরকে এস এম এস করেছেন দিশা রাজশাহী থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ডেঞ্জারাস এবং তিনি বলছেন হঠাৎ করে শুনতে ভয় লাগে অনেক, মাসুমকে থ্যাংকস এই জন্য। জিয়াউল এবং আকাশ বাগেরহাট থেকে আমাদের এস এম এস করেছেন, জসিম আমাদের মংলা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন সিয়াম চট্টগ্রাম থেকে, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন কিউট কুমিল্লা, এছাড়া এস এম এস করেছেন হুমায়রা আফরিন যশোর থেকে, মারাজ আমাদের এস এম এস করেছেন। আপনি যদি আমাদের এস এম এস করতে চান তাহলে আপনাকে এস এম এস করার নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আপনি আমাদের ইমেইল করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি আপনি মনে রাখুন বা লিখে রাখুন কোথাও, কারণ এই অ্যাড্রেসটি ব্যবহার করে আপনি আপনার ঘটনা পাঠাতে পারবেন এবং আপনার যে সমস্ত ঘটনাগুলো জানা আছে বা শোনা আছে সেই সমস্ত সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন শুরুতেই যে আপনি আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm হুইচ ইস PHOOTFM @RADIOFORTI.FM। আজকে এপিসোডটি আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এয়ারটেল এম রেডিওর মাধ্যমে ঘটনাটি আবার শুনতে পাবেন, এই এপিসোডটি শুনতে পাবেন, বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি পুনরায় শুনতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং দেখবেন তাহলে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি আবার শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূতফোন টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল, যেটা মাসুম প্লে করছে। অ্যান্ড ভূতফোন টিউন কোড ইজ 92125 এন্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস, জাস্ট টাইপ CT space 92125 and send it to 3123 BAS ATUT, the tune is yours. তো এছাড়া মুস্তাফিজ আমাদের এস এম এস করছেন, আরো অনেকে এস এম এস করছেন, আপনারাও এস এম এস করছেন, তার আগে আমার একটা ঘটনা শুনে আসি, এস এম এস পরের আগে আবার ডক্টর আলিফ আমাদের সাথে জয়েন করছেন এবং তার থার্ড ঘটনাটা আমরা এখন শুনব।
থ্যাংক ইউ রাসেল ভাই, থার্ড ঘটনা যেটা একটা অত বড় না, একজনের কাছ থেকে শুনলাম, নাম হচ্ছে তার মাহরুজা, ওর এক্সপিরিয়েন্স করার ঘটনা এটা। এটা হচ্ছে সৌদি আরবের ঘটনা, 1996 সালের ঘটনা, তখন ওর বয়স হচ্ছে 5 বছর। ওরা মক্কা থেকে মদিনা যাচ্ছে উমরা কমপ্লিট করে আর কি। তো মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা হিলি এরিয়া পড়ে, তো সেই হিলি এরিয়াতে যাওয়ার সময় খুব আঁকাবাঁকা রাস্তা, তো হিলি এরিয়াতে যাওয়ার সময় আবার একটা জায়গা ক্রস করলো তারা, ওইটা প্রচন্ড অন্ধকার ছিল, তো ওই জায়গাটা ক্রস করার সময় হঠাৎ করে ওদের গাড়ির দুটা চাক্কা, সামনে দু চাক্কা খুলে যায়, খুলে গাড়িটা তার কন্ট্রোল হারিয়ে ফেলে ড্রাইভার এবং সাথে পাশে একটা পাথরের সাথে গিয়ে বাড়ি খায়, বাট ওরা সবাই অক্ষত অবস্থায় ছিল, কারো কোনো ক্ষতি হয়নি। তো ওরা এরপরে মানে সহি সালামতে বাংলাদেশে আসে, এর আসার কিছুদিন পরে ওনা ওদেরই পরিচিত, সম্ভবত 2000 সালের 2001-2 হবে, ওদেরই পরিচিত একজন আঙ্কেল যায়, মক্কা থেকে মদিনায় যাচ্ছিল আর কি, তো মক্কা থেকে মদিনায় ঠিক এভাবেই উমরা কমপ্লিট করে ফ্যামিলির সাথে যাচ্ছে। তো যে আঙ্কেল যাচ্ছে সে আপনার ড্রাইভিং অবস্থায় ছিল এবং পাশে ছিল তার ওয়াইফ আর পেছনে ছিল তার 2 মেয়ে। তো হঠাৎ করে ওই জায়গাটা মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় ওই রাস্তাটা ক্রস করার সময় ঠিক এই জায়গাটাতেই আপনার ওদের ঘটনাটা ঘটে, যে পিছনে দুটো মেয়ে ছিল ওরা বেঁচে যায় এবং হাজবেন্ড ওয়াইফ দুজনই মানে স্পট ডেড হয়ে যায়। তো ওরা বাড়ি খায় একটা রড, মানে সামনে একটা ট্রাক যাচ্ছিল রড নিয়ে, সেই রডের ভেতরে গাড়ি ঢুকে যায় এবং ওই জায়গাটাতে ওর হাজবেন্ড ওয়াইফ দুজনের স্পট ডেড হয় এবং দুটো বাচ্চা বেঁচে যায়। তারাই বলে যে এই জায়গাটায় ঘটনা ঘটেছে। তো ওরা তখন কানেক্ট করে যে না, এই জায়গাটা তো আসলেই ঘটনা করছে। রিসেন্টলি যারা সৌদি আরবে আছে তারা অবশ্যই মানে জানেন এই জিনিসটা, যে সৌদি গভর্নমেন্ট আপনার এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, নর্মাল মানুষের মুভমেন্টের সময় রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং এখানে আপনার লাইট পোস্টের ব্যবস্থা করার চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট 10 বছর ধরে চেষ্টা করে ল্যাম্প পোস্ট বসাতে পারে নাই যে এখানে একটা লাইট ব্যবস্থা করা যাক। তো আমার পরিচিত একটা ছেলে মশিউর নাম, ওরও আপনার মানে পরিচিত একজনের ঠিক সেম জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়। ইভেন আমাদের যে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে একজন আছেন, তারও ফ্যামিলির এরকম সমস্যা হয় ঠিক এই জায়গাটাতেই। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, যে এখন হামেশা এখানে যারা অ্যাক্সিডেন্ট করছে
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু এস এম এস পড়ে ফেলতে চাই, আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি নাইমি, এছাড়াও আমাদেরকে জেন চাকমা এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে রাফি এস এম এস, এবং তিনি বলছেন কাহিনীগুলো ফাটাফাটি। আমাদের পূর্বাশা এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দুর্জয়। এছাড়াও মাসুদ আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন তাওহিদ, এস এম এস করছেন আমাদেরকে এম তারিকুল সহ আরো অনেকে। তো আলিফ আপনার যদি আর কোনো ঘটনা থাকে তাহলে আমরা শুনে ফেলি সেটা, আর একটা কথা আছে সেটা আমরা শুনে ফেলি এবং তারপর
যে বললাম একটু আগে ছেলেটা, ওরই একটা ঘটনা আছে, সেটা আপনার ওর গ্রামের বাড়িতে। তো ও দাদার বাড়ি বেড়াতে যায়, তো ও দাদার বাড়ি বেড়াতে যায়, তো ওর দাদা বাড়ি থেকে নানার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 1/2 কিলোমিটার। তো গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পর তো সন্ধ্যার সময় কাজিনদের সাথে বাজারে যায়, এমন সময় নানা বাড়ি থেকে মামার কল আসে যে তুই আসবি নাকি। তো প্রচন্ড শীতে গেছে, লাস্ট ডিসেম্বরে প্রচন্ড শীতে যায় ওরা, তো নানা বাড়ি থেকে মামা কল দেয়, তো বলে যে ঠিক আছে তাহলে আমি আসছি। তো আড্ডা শেষ করে ও গাড়িতে উঠে সিএনজি ধরে নানা বাড়ি যায়, নানার বাড়ি থেকে পৌঁছায় এবং নানার বাড়িটা যে জায়গায় আমার থামে সে জায়গা থেকে একটু দূরেই খেত দিয়ে যেতে হবে। তো যেহেতু খেত দিয়ে যেতে হবে তো ও ওয়েট করে এবং মামাকে কল দেয় ফোন দিয়ে যে মামা আমাকে নিয়ে যাও আমি যেতে পারবো না, প্রচন্ড শীত এবং কুয়াশা রাসেল ভাই দেখা যাচ্ছে না। এমন সময় ও দাঁড়িয়ে আছে নামার সিএনজি থেকে নামার চার থেকে পাঁচ সেকেন্ড পাঁচ মিনিট পরে আর কি ঘোড়ার সাউন্ড পাচ্ছে খেতের মাঝখান থেকে ঘোড়া দৌড়ে আসছে টকবক টকবক সাউন্ড করে ঘোড়া দৌড়ে আসছে। ও জিনিসটা মোটামুটি অবাকই হয়ে যায় খেতের মাঝখানে কিভাবে ঘোড়া দৌড়ে আসবে। ও কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়ে থাকে এবং দেখলো যে ওই শব্দটা আস্তে থেকে দ্রুত হচ্ছে দ্রুত ওর কাছের দিকে চলে আসছে। ও বিশ্বাস করতে পারছে না হঠাৎ করে দেখলো যে আরো কাছে আসছে। এমন সময় ও লাইটার সিগারেট ধরাবে টেনশন লাইটার জ্বালালো এমন সময় দেখলো যে বেশি ডিস্টেন্স না মাত্র এক ফুট ডিস্টেন্সে ঘোড়াটার কাছে চলে আসে এবং ইউ টার্ন নিয়ে চলে যায়। তো মিনিট পাঁচেকের মধ্যে মামা চলে আসে ওই জায়গায় এবং এসোকে রিসিভ করে নিয়ে যায় বাড়ি থেকে। ওই রাতে আর মামাকে কিছু বলতে পারেনি রাতে সে সারা ঘুমাতে পারেনি। তো ও আমাকে যেটা বললো যে ওই জায়গাটায় ওর নানার স্বাভাবিক মৃত্যু হয়নি আর কি, ওর নানা খুন হয়েছে। তো নানা যেদিন খুন হয়েছে ওই খবর পাওয়ার পর নানার লাশটা এক জায়গায় পায় আর ঘোড়ার যে ডেড বডিটা ওইটা পায় ওই যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে ঘোড়ার লাশটা আস্তে আস্তে ভেসে ওঠে ওর নানার ডেড বডি পাওয়ার কিছুক্ষণের মধ্যে। এবং ওর ঘোড়াটা ছিল ওর নানার বড় বিশাল আকারের ঘোড়া সাদা ঘোড়া, সেই সাদা ঘোড়াটাই ও ওই মুহূর্তে এই কুয়াশার মাঝখানে ওর সামনে দেখতে পায় এবং সাদা ঘোড়াটার সাথেই ওর নানা মৃত্যু হয় যখন মরে। এবং ওর নানাকে কেউ খুন কে খুন করেছে সেটা বলতে পারেনি, তবে নানার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক মৃত্যু যেমন ওর নানার ছিল সাথে যে ঘোড়াটাকে পানি থেকে ভেসে উঠেছে সেটারও অস্বাভাবিক মৃত্যু। তো যখনই রাস্তা দিয়ে এখানে কেউ হেঁটে যায় তখনই এরকম ঘোড়ার খুরের সাউন্ড হেঁটে যাচ্ছে বা ঘোড়ার খুরের সাউন্ড দৌড়িয়ে আসছে এরকম অনেকেই পায়, দিন হোক রাত হোক এই ঘোড়ার সাউন্ডটা এখন অপরাহ চলছে। ও আমাকে বলেছে যে ভাই আপনি চলেন আপনি ওই জায়গায় চলেন আপনি না গেলে বুঝতে পারবেন না। তো রাস্তাতে আমি যাই না কেউ যাবো কিনা তবে যদি যাই আমি অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবো।
ওকে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখন অতিথি পরিবর্তন করতে হবে, আমাদের আরো অনেকজন আমাদের আপনাদের সামনে আসার জন্য ওয়েট করছেন তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা শুরুতে একটা ঘটনা বলেছিলাম যে ঘটনাতে একটা গল্প যে কেউ একজন বললে সঙ্গে সঙ্গে কোন একজন চলে আসেন বা মানে কেউ একজন কোন কিছু এক্সপিরিয়েন্স করেন। তো এটাতে অনেকেই আমাদের এসএমএস করছেন অনেক প্রশংসা করছেন অনেকেই বলছেন যে ঘটনাটি খুব অদ্ভুত অনেক ভালো লাগলো অনেক সুন্দর এরকম ধরনের কিন্তু মানে ঘটনা আমার মনে হয় পৃথিবীতে ঘটে। এবং আপনারা যদি রিং মুভিটি দেখেন তাহলে দেখবেন যে ওইখানে একটা ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানে তার কিছু একটা ঘটে আর কি। তো এরকম হতেই পারে আমার মাঝে মাঝে এরকম মানে কি বলবো খুব অদ্ভুত লাগে কিছু ঘটনা যে পৃথিবীতে মনে হয় খুব অদ্ভুত ঘটনা ঘটে এবং খুব হরহামেশাই ঘটে। তো এটা এমন কোনো কিছু না। যাই হোক আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে এবং আমাদের নতুন অতিথি নিয়ে আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরপরই। আমাদের সঙ্গেই থাকুন আর যাওয়ার আগে জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আর সেই সাথে আপনাদেরকে বলতে চাই সব সময়ের মতো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সময় রাত একটা বেজে 12 মিনিট আমি রাসেলের সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনারা যারা এসএমএস পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন যে কি অবস্থা আপনাদের। জুয়েল আমাদের এসএমএস করেছেন গোদাগাড়ি রাজশাহী থেকে লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রোহান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মৌমিতা ঢাকা থেকে। এছাড়াও মোজাম্মেল আমাদের এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে। ইকবাল আমাদের এসএমএস করেছেন শাফিনা এসএমএস করেছেন আমাদের আমাদেরকে এমডি রিয়াদ, এছাড়াও রনি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মিলন ফার্ম চাঁদপুর, সজীব আমাদের এসএমএস করেছেন বাড্ডা থেকে, এবং এসএমএস করেছেন টিপু সুলতান আমাদেরকে, এবং এছাড়াও এসএমএস করেছেন আখতার আলী আফ্রিদি কুমিল্লা থেকে, আমাদের এসএমএস করেছেন কামরান হুসাইন ভৈরব থেকে, আমাদেরকে আসাদ এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মান্নান, এসএমএস করেছেন লুবনা লুবনা এবার সিলেট থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জন, এসএমএস করেছেন অ্যাডভোকেট অপু, অনিক, জিম, জোহা, সবাইকে অ্যাডভোকেট, আমাদেরকে রেজওয়ান এসএমএস করেছেন, রেজওয়ান রাজ পুরান ঢাকা থেকে লালবাগ, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন গ্যাংস অফ কিয়েটা ওয়ার্ড, আচ্ছা এটা, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাকিল, এসএমএস করেছেন আমাদেরকে আসিফ মতিঝিল থেকে, আমাদেরকে এম বি এস সাব্বির এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিরাজ, এসএমএস করেছেন আমাদেরকে নাইম, এছাড়াও আখি নিরালা থেকে এসএমএস করেছেন, এবং স্বপ্নীর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন এম বি এস সাব্বির, এসএমএস করেছেন মনির আমাদেরকে মধুপুর থেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে নিয়মটি তো আপনার জানাই আছে, আরো একবার বলে দিচ্ছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে নতুন আরেকজন অতিথি জয়েন করেছেন, এবং আপনি তো ঢাকার বাইরে থেকে এসেছেন সম্ভবত, তো ঢাকার বাইরে থেকে কোথা থেকে এসেছেন, কি নাম আপনার সেটা জানান আমাদেরকে প্লিজ, এবং তারপর আপনার ঘটনা শুরু করুন।
হ্যালো লিসেনার্স, আমি মাহবুবুল আরিফিন কামরান, আমি জব করছি ওয়ান ব্যাংকে, আমি আজকে এসেছি লক্ষ্মীপুর থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং।
ওকে,
আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার ছোট খালার কাছ থেকে শোনা। তো আমার ছোট খালার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, হাফেজি মাদ্রাসা, তো ওই মাদ্রাসার এক ছাত্রের সাথে এই ঘটনাটা ঘটে যায়। তো ঘটনাটা আজ থেকে 8 থেকে 10 বছর আগের ঘটনা। ওই সময় ছিল ধান কাটার মৌসুম, তো সকালবেলা ছাত্ররা পড়তে আসতো, আবার দিনের বেলায় ধান কাটতে যেত যাদের আশেপাশে বাড়ি, আবার সন্ধ্যেবেলায় আবার মাদ্রাসায় আবার জয়েন করতে পারে, রাতের বেলায় আবার মাদ্রাসায় থাকতে হতো, এরকম ছিল। তো যথারীতি আমি যে ছেলে ঘটনাটা বলছি আমি নামটা ভুলে গেছি, তো ওই ছেলে করলো কি, সকালবেলা পড়ে দিনের বেলায় যখন সে ধান কাটতে গেল আর কি তার বাবার সাথে, তো খেতের মধ্যে সে দেখলো ছোট একটা সাপ, একটা সাপের বাচ্চা তার চোখের সামনে দিয়ে যাচ্ছে, তো তার হাতে যে ধান কাটার কাঁচি ছিল সে কাঁচিটা ছুড়ে মারে ওই সাপের দিকে, তো সাপটা দুই টুকরো হয়ে যায়, শুধু দুই টুকরো হয় না, লাফাতে লাফাতে চোখের সামনে সাপটা অদৃশ্য হয়ে যায়। তো সে ছোট মানুষ খুব ভয় পায়, ভয় পেলে আসলে এত কিছু চিন্তা করার বয়স তখন তার হয়নি, তো সে আবার মুহূর্তে ঘটনাটা ভুলেও যায়। তো সন্ধ্যাবেলায় যথারীতি সে যখন মাদ্রাসায় যায়, যে আবার ওইখানে পড়া শেষ করে রাতে ঘুমায়, তো মধ্যরাতে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙে আসলে তার টয়লেট চাপে, টয়লেটে যাওয়ার জন্য, তো মাদ্রাসায় আবার নিয়ম থাকে যে একা বের হতে পারবে না, তো যে কোনো খেয়ালে হোক সে একা একা বের হয়। তো ঠিক যখন সে মাদ্রাসার বাইরে পা দেয়, টয়লেট ছিল একটু দূরে, মাদ্রাসা থেকে একটু দূরে, অ্যাটাচড না আর কি, একটু দূরে, তো সে ঠিক যখন মাদ্রাসা থেকে বের হলো, তো সাথে সাথে সে দেখতে পেল যে মানে সবকিছু অস্বাভাবিক, কোনো কিছু ইউজুয়াল ছিল না, মানে তার ভাষ্য মতো আর কি এরকম যে অনেকটা মরুভূমির মতো, ফিওয়ার এনে ডেজার্ট ওরকম একটা অবস্থাতে ছিল, সবকিছু ধবধবে, কোনো কিছু নেই, পেছনে ফিরে দেখলো যে মাদ্রাসাও নেই, এবং দেখতে পেল যে ঘোড়ায়, সাদা ঘোড়ায় চড়ে দুইজন লোক, বেশ উঁচু মানে বেশ লম্বা ফিগারের দুইজন লোক এলো, তাদের পরনে ছিল সাদা জুব্বা আলখাল্লার মতো, যে আর মাথায় পাগড়ি, সাদা রঙের পাগড়ি পরা, খুব সুদর্শন দুইজন লোক, বয়স্ক দুইজন লোক এলো তাদের সামনে। তো তারা এসে করলো কি, তার সামনে আসলো, সে সম্মোহিতের মতো, আসলে সে কোনো কিছু বলতে পারছিল না, চিৎকার করার চেষ্টা করেও সে চিৎকার করতে পারছিল না, এরকম একটা অবস্থা ছিল তার। তো ওই দুজন লোক এসে তার হাত পেছনে বেঁধে ফেলে, তার মুখ বেঁধে ফেলে, তার চোখ বেঁধে ফেলে, বেঁধে তাদের সাথে ঘোড়ায় তুলে আর কি তাকে নিয়ে যায়। তো অনেকক্ষণ পর তার চোখের বাঁধন যখন খুলে দেয়, হাতের বাঁধনও খুলে দেয়, তখন সে দেখতে পায় যে এখানে বেশ কিছু লোক, সবগুলো লোকেরই হাইট ছিল অস্বাভাবিক, মানে 7 থেকে 8 ফিট লম্বা এক একজন লোক, সবাই এরকম সাদা খাল্লা পরা, এবং সবাই মনে হচ্ছে যে কোন একটা কাজে সমবেত হয়েছে। তো একটু যখন সামনে গেল, সামনে গিয়ে দেখলো যে একটা খাটিয়াতে একটা লাশ শোয়ানো আছে, তো সে আরো বখালো যে লাশটার মাঝখান বরাবর ব্লিডিং হচ্ছিল। তো সে যখন সামনে গেল তাকে সামনে ধরে নিয়ে যাওয়া হলো, তো তখন দেখলো যে একজন লোক, একজন বয়স্ক লোক এসে বলছে তাকে যে তুই আমার ছেলেকে আজকে খুন করেছিস। তো সে বললো যে আমি কি করে খুন করবো, আমি তো এরকম কিছু করিনি। তো তখন বললো যে আজকে তোর, তুই যখন ধান কাটতে গেলি তোর চোখের সামনে যে ছোট সাপটা দেখতাম দেখেছিলি, ওই সাপটা ছিল আমার ছেলে, তুই কেন আমার ছেলেকে খুন করলি, এই ছেলে তো তোর সাথেই পড়ত। সেখানে সবচেয়ে কষ্টের যে ঘটনা, ওই ছেলেটাকে তখন ওই লাশের কাফনের মুখটা খুলে তাকে দেখতে দিল আর কি। তো যখন লাশের কাফনের মুখটা সরালো আর কি, মুখটা খুলে বের করলো, তখন দেখলো যে ঠিক এই চেহারার ছেলে, মানে এই ছেলেটাই, আমি যে ছেলেটার ঘটনা বলছি তার সাথেই পড়তো, এই ছেলেটা সহপাঠী ছিল। তো আনফরচুনেটলি এই দিনের পর থেকে আর কি, মানে ওই ছেলেটাকে সে আর দেখেনি। এনিওয়ে, তো এইখানে যখন তার এই লাশ সে দেখলো, তো তারপর সে খুব কান্নাকাটি জুড়ে দিল এবং সে বললো যে আমি আসলে বুঝিনি, সে আসলে ছোট ছেলে। তো অন্য সাথে যারা ছিল তারাও বললো যে এত ছোট ছেলে নিশ্চয়ই বুঝে এই কাজ করেনি। এনিওয়ে, তারপর মানে ঠিক এই ঘটনার এখানে তাকে বলে যে তাদের সাথে জানাজা পড়ার জন্য উজু করতে বলে। তো সে উজু করে, জানাজা পড়ে, এবং জানাজা পড়ার পরপরই তার আর কিছু মনে নেই। তো সকালবেলা দেখতে পাওয়া গেল যে মাদ্রাসার, মানে ভোরবেলা আর কি, ফজরের বক্তে দেখা গেল যে মাদ্রাসার যে ঠিক দরজার সামনে ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই তাকে ধরাধরি করে নিয়ে আসা হলো। তিন চার দিন সে প্রচণ্ড জ্বরে ভুগল এবং এরপরে থেকে তার আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু তার ভেতরে একটা মনকষ্ট, মানে সে এখন পর্যন্ত সে বয়ে বেড়ায়, এটা হচ্ছে যে তার নিজের হাতে সে তার সহপাঠীকে খুন করেছে, যদি সেটা জিন ছিল, কিন্তু সে তার সাথেই পড়ত।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সাথে আরও একজন ঢাকার বাড়ি থেকে এসেছেন। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছেন আমাদের আমন্ত্রণে, এবং আমরা বেশ আগেই আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি জানিয়েছিলেন যে যখন সুযোগ পাবেন, এবং আজকে আপনি এসেছেন এত দূর থেকে, আপনাকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আরও একজন এসেছেন, তিনিও ঢাকার বাইরে থেকে এসেছেন। আপনি ভাই কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু বলবেন?
আমি ডক্টর বদরুজ্জামান, এসেছি সিলেট ইউনিভার্সিটি থেকে।
আচ্ছা, থেকে আপনি এসছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথমেই এত দূরে কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিওতে। আমরা ঘটনায় চলে যাই।
আমি যে আজকে ঘটনাটা শেয়ার করব, ঘটনা ঘটেছিল আজ থেকে চার মাস আগে। আমি তখন ইন্টার্নশিপ করতে, প্রোগ্রাম আমাদের চলতেছিল আমাদের এভিয়াস ইউনিভার্সিটির বাহিরে অন্য একটা ক্যাম্পাসে। তো আমাদের ওই জায়গায় মেইনলি চলতেছিল সার্জারি ট্রেনিংগুলো চলতেছিল। তো ওই হসপিটালে আমাদের বেড ডক্টর ছিল ডক্টর দেবেন্দু বিশ্বাস স্যার। স্যার খুব ভালো সার্জন ছিলেন। তো স্যারের সাথে আমরা নিয়মিত বিভিন্ন সার্জারি কেসে আমরা জয়েন করতাম। তো স্যার একদিন একটা আমরা ওয়েট করতেছিলাম, একটা একজন পেশেন্ট আসলো। তো উনি অনেক লম্বা এবং অন্যরকম একটা আকর্ষণ শক্তি ছিল ওই মানে একদিন লোকের ভিতর। তো উনি একটা সাদা দবদবে ঘোড়া নিয়ে আসলো। তো নর্মালি ঘোড়া ওইটা পেশেন্ট আমাদের নিয়মিত আসতো। তো ওই ঘোড়াটা অন্যরকম একটা ইয়া ছিল, নর্মালি এলবিনো হর্স বাংলাদেশে অ্যাভেলেবল না। তারপর ওই হসপিটাল নিয়ে আসছিল। তারপর আমরা ওই ঘোড়াটাকে এক্সামিন করলাম। করার পর দেখা গেল যে ওটা অ্যালার্জি ইন্টেস্টাইন ইনফেকশন হয়েছে। তো আমাদের স্যার ডিসিশন নিলেন যে এটাকে ল্যাপারোটমি করতে হবে। করার পর অ্যালার্জি ইন্টেস্টাইন ওপেন করে ওই হেয়ারবল অথবা যেটা ফর্মেশন হয়েছে ওটাকে রিমুভ করতে হবে। তো আমরা স্যারের সাথে সার্জারিতে জয়েন করলাম। তো দেখা গেল যখন আমরা অ্যালার্জি ইন্টেস্টাইন যখন স্টমাক যখন ওপেন করলাম, তখন আমরা দেখা গেল কি যে তার অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, যে নর্মাল যে স্ট্রাকচার তাকে ওই রকম ছিল না, ওটা সম্পূর্ণ অন্যরকম একটা স্ট্রাকচার। তো স্যার কিছুটা চমকে যায় এবং আমরাও কিছুটা চমকে যাই, কিন্তু স্যার বিব্রত হলেও আমাদেরকে বুঝতে দিলেন না যে এটা সমস্যা। তো স্যারের ফেস দিকে আমরা বুঝতে পারছি যে সামথিং রং। তারপরে আমাদের অপারেশন করা হলো। তো আনফরচুনেটলি অপারেশনটা সাকসেসফুল হয়নি। তো যেদিন অপারেশন শেষ করা হলো, অপারেশন শেষ হতে প্রায় চার ঘন্টা অপারেশন লেন্দি হয়েছিল। অপারেশন শেষে সন্ধ্যায় যেহেতু হর্স নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তো যিনি হর্সে যে ওনার ছিলেন তিনি সাথে ছিলেন। তারপর আমরা হসপিটালে যে রেজিস্টার বুক থেকে জেনেছিলাম ওনার নাম ইকরামুস। তো ইকরামুস সাহেব আমরা প্রতিদিন হসপিটালে যখন যেতাম আমরা প্রায় সময় পেতাম যে উনি তার ঘোড়াটার পাশে বসে আছেন। তো অল টাইম স্যালাইন চলতেছিল, তো উনি অল টাইম ঘোড়ার পাশে ছিল। তো সাত দিন পরে ঘোড়াটা মারা যায়। তো মজার ব্যাপার হলো যেদিন ঘোড়াটা মারা যায় ওই দিন আমরা যখন হসপিটালে যাই তখন আমরা ইকরাম সাহেবকে পাইনি। যখন আমাদের হসপিটালে অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে জিজ্ঞেস করি যে ওনার কোথায়, তখন বলল যে উনি তো আজকে আসেনি। অথচ আমরা সাত দিন আগের সাত দিন আমরা যখন যেতাম আমরা অল টাইম ঘোড়ার পাশে পেতাম, উনি কখন আসতেন কখন যেতেন এই ব্যাপারে আমরা কিছু জানতাম না, আসলে আমরা ইন্টারেস্টও দেখাইনি। যাই হোক যেদিন ঘোড়াটা মারা যায় আমরা ওয়েট করি উনি আসার জন্য, উনি আসেননি, তারপর ঘোড়াটা আমরা ডিসপোজাল ট্যাঙ্কে ফেলে দিই। তারপর বেশ অনেকদিন পরে ঘটনা, প্রায় মাসখানেক হবে আমাদের ডক্টরের হসপিটালে যে রেসপন্সিবল ডক্টর ছিলেন ডক্টর দীনেন্দু বিশ্বাস স্যার, স্যার একদিন হসপিটালে যে মাসিক কাজগুলো ছিল কাজ মানে মাসের সব কাজ শেষ করে উনি রাত বেশ অনেক টাইম হয়ে যাবে স্যার বাইক হচ্ছিলেন, এই মুহূর্তে যে হসপিটাল অ্যাটেন্ডেন্স যারা ছিল তারা অলরেডি চলে গিয়েছিল, স্যার একাই ছিলেন। তো স্যার যে সময় ফোনটা নিয়ে হসপিটাল কম্পাউন্ড থেকে বের হবেন হঠাৎ করে তার মনে হলো যে পিছনে কিছু একটা, স্যার পিছনে তাকালাম এবং উনি দেখতে পেলেন যে ওই ইকরাম সাহেব তার বড়টার পাশে বসে কান্না করছেন। তো স্যার এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেনি, উনি বয়ে চিৎকার করে ফোনটা ফেলে দৌড় দিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাস দিকে চলে যান। তো কিছুক্ষণের ভিতরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুরো ঘটনাটা স্প্রেড হয়ে যায়, তো সবাই চলে আসে একসাথে, আমরাও আসি একসঙ্গে শুনে, আসার পর সবকিছু শুনলাম কিন্তু বিভিন্নভাবে বুঝেন হলো যে হয়তো কোনোভাবে বই পেতে পারে। তো তারপরও আমরা ব্যাপারটা মেনে নিলাম। তারপর বেশ আরও মাসখানিক পরের ঘটনা, আমি কয়েক ফ্রেন্ড, আমি বাইজিত হৃদয় তারপরে আলম, আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম আলিফ, আমরা ওই শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলাম। সময়টা বারোটার থেকে সাড়ে বারোটা এরকম হবে, ম্যাজিক টাইমটা মনে নেই। তো আড্ডা দেওয়ার এক পর্যায়ে আলিফ বলল যে দেখ হসপিটাল কম্পাউন্ড থেকে কে জানি ঢুকলো, তো ওই হসপিটালে প্রায় সময় বিভিন্ন কিছু মানে চুরি হয়ে যায়, তো আমরা বললাম হয়তো কোনো চোর। তো আমরা কম্পাউন্ডে নর্মাল রাস্তাতে না ঢুকে ওয়ালটপের পিছন দিয়ে ঢুকলাম। ঢুকার পরে হঠাৎ করে আমি একটু পিছনে গিয়েছিলাম, হঠাৎ করে একজন বললো ওই কি, তখন আমরা একটা ছাপা আওয়াজ শুনতে পেলাম। আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম ওই জায়গায় ইকরাম সাহেব তার ঘোড়াটা উনি কান্না করছেন। তখন আমার কথা হলো যে আমরা চারজন একসাথে একই জিনিস, আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ড ও চিৎকার করে এক হয়ে যায়। তখন আমরা সামনের দিকে না গিয়ে আমরা মানে চিৎকার করতে করতে বই পেয়ে প্রচণ্ড বই পেয়ে আমরা ওয়ালটপকে আবার চলে আসি। তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে পর ঘটনা আবার স্প্রেড হয়, তারা একটা তদন্ত কমিটি গঠন করেন। তারপর দেখা যায় যে ইকরাম সাহেব যে ঠিকানা দিয়েছিলেন ওই যে হাটহাজারি যে ঠিকানা ওই জায়গায় কিছু নেই, ওই যেটা পরিত্যক্ত কোয়া আছে। তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাস আমাদেরকে নিয়ে বসলো, বসার পরে তারা বললো যে যেহেতু এটা এরকম ঘটনা যাতে কারো স্প্রেড না করা হয়। তারপরে অবশ্য যে আমরা কোনো কাউকে বলিনি, তবে দীবেন্দু স্যার ওই ওই ক্যাম্পাসের উনি চলে আসেন, উনি ওই জায়গায় জব করেননি, তারপর আমরাও চলে আসি। তারপর ক্যাম্পাস বলেছিল যে আমাদেরকে তারপর ক্যাম্পাস ওই হসপিটালে সন্ধ্যা সাতটার পরে এন্ট্রেন্সে অফ করে দেয়।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির আমাদের দরকার রয়েছে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং তারপরে ফিরে আসছে নতুন অতিথি এবং আপনাদের নতুন সব এসএমএস নিয়ে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রাজন এস এম এস করেছেন, উজ্জ্বল চিটাগাং থেকে সাইফ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাজা সজল এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও রাজু এস এম এস করেছেন, এম জে এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি পাচ্ছি। সুমন ঢাকা থেকে, মিঠুন আমাদেরকে কুষ্টিয়া থেকে এসএমএস করছেন, মারুফ পটুয়াখালী থেকে এসএমএস করছেন, এবং জাকারিয়া আমাদের পটুয়াখালী থেকে এসএমএস করছেন, মাসুদ পারভেজ এসএমএস করছেন চট্টগ্রাম থেকে, মান্নান এসএমএস করছেন আমাদেরকে, এসএমএস করছেন আমাদেরকে, এছাড়াও ডক্টর জুয়েল, ডক্টর মিলন সিলেট থেকে, সিলেট মেডিকেল কলেজ থেকে, তারা দুজন লাশকাটা ঘরের পাশে বসে ভূত এফএম শুনছেন। বাহ, চমৎকার লাগার কথা। এবং আপনারা চলে আসুন, যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেন কখনো, ডেফিনেটলি মানে আপনারা আসতে পারেন ভূত এফএম, ইউ মোস্ট ওয়েলকাম। আর সেই সাথে আমজাদ আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন নয়ন, এসএমএস করছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসির এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি নীরব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন?
আসসালামু আলাইকুম, আমি আশিক, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি, ধানমন্ডি থেকে আসছি। আমি বিশেষ করে সাগরকে ধন্যবাদ জানাবো, কারণ
আমরা সরাসরি ঘটনায় যাব প্লিজ।
আমার যে ঘটনাটা, এটা আমার নোয়াখালার, তো উনি ঢাকায় থাকেন। এটা 2 বছর আগে রমজান মাসে, তো আমার কাজিন ছোটজন, সে আই মিউজিকে চাকরি করতো, তো উনার আসতে অনেক রাত হতো, 1টা 1.5টা মেবি এরও বেশি। তো আমার কাজিন যখন অনেক রাত্রে বাসায় ফিরত, দেখা যেত যে তিনি আসার কয়েক মিনিট আগে দরজায় নক করত, সেম আমার কাজিনের চেহারায়। তো খালা যখন দরজায় নকের শব্দ পাইত, তো চাবি নিয়ে দরজা খোলার জন্য যাইত, তো দেখতে পাইত দরজাটা ছিল ধরনের গ্রিল এবং কাঁচের একসাথে। তো কাঁচের এই পাশ দিয়ে দেখা যেত যে ওই পাশে আমার কাজিন ছোটজন দাঁড়ায় আছে, তো ওনার নাম হচ্ছে সাইম। তো সাইম ভাই যখন দাঁড়ায় থাকতো, খালা দেখতো দেখা মানে চাবি দিয়ে দরজা খুলতো। তো ঘটনাটা এটা ছিল যে দরজাটা খোলার পরে দেখা যেত যে আমার কাজিন আর দরজার ওই পাশে নাই, তার 2-4-5 মিনিটের মধ্যে দেখা যেত আমার কাজিন বাইরে চলে আসছে। এভাবে কিছুদিন হয়। তো আর একদিন দেখা যায় যে আমার কাজিন আসছে, আসার পরে মোবাইলের যে লাইট থাকে, লাইটটা জ্বালাইয়া ধরে মানে আসতেছে, আর খালা দরজা না করছে, খালা চাবি নিয়ে দরজা খুলতে গেছে। তো মোবাইলের লাইটটা ওই দরজার তালার উপরে বাইরে থেকে ধরছে গ্লাসের মধ্যে দিয়ে। তো খালা দেখতে পাইতেছে চোখের পাশে ছোট ভাই দরজা মানে লাইট মেরে রাখছে মানে তালা খোলার জন্য। তো খালা যখন তালাটা খুলছে, খুলিয়া দরজাটা খুলছে, খুলিয়া দেখে যে ওই সাইডে যে একজন আমার ছোট মানে ছোট কাজিনের চেহারা একটা লোক ছিল, লাইট ধরে রাখছিল, সে নেই এবং মানে উদার হয়ে গেছে। তো তার কিছুক্ষণ পরেই আমার কাজিন বাসায় আসে। তো এই ঘটনাটা বেশ কিছুদিন ঘটে। তো আমার কাজিন একদিন ফেস করে, যখন সে মানে বাসায় আসে অনেক রাত্রে, তার বাসায় ঢোকার আগে পুরোনো বিল্ডিং এর একটা দেয়াল আছে, জাস্ট বিল্ডিং এখন নেই, শুধু দেয়ালটা আছে। তো ওইখান দিয়ে একটা বৃদ্ধ মহিলা অনেক রাত্রে মানে দেখতে মতো হবে, তো দেয়ালটা টপকে চলে গেল। এটা খেলা গেছে, সে বলে তো খেলাটা মানে এটা স্বাভাবিক ঘটনা হিসেবে না। তো এটা চলতে থাকে কিছুদিন, এটা রোজার মাস ছিল। তো আমার খেলা আরেকটা কাহিনী ঘটে, মানে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো এশার নামাজ পর্যন্ত। তো স্বাভাবিকভাবে এটা করে যায় একদিনকে, মানে কোরআন তেলাওয়াত করে মানে কোরআন তেলাওয়াত করতেছে, তো তার একটু ঘুমের ঝিম আসছে। ঘুমের ঝিম আসলে তো হঠাৎ করে সে অনুভব করতে পারে যে তার পিছন থেকে কেউ মানে ধাক্কা দিছে, যে তার ঘুমটা ভেঙে গেছে। তো সে পিছে ঘুরে এবং এদিক সেদিক কোথাও কাউকে দেখতে পায় না, সে খুব অবাক হয় যে কে তার ধাক্কা দিল পিছ থেকে। তো এটা বেশ কিছুদিন ঘটে। তো তারপর একটা মানে খুবই অন্যরকম একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মাগরিবের নামাজ পড়া, খালা জায়নামাজ ছাড়ে নাই, তো কোরআন শরীফটা খুইলা মানে পড়তেছে। তো এমন সময় ঘরের মধ্যে, খালা তো পশ্চিম দিকে মানে কোরআন শরীফ নিয়ে পড়তেছে, তো তখন খালা বুঝতে পারে যে পিছন দিয়ে একে একজন ঢুকতেছে, পায়ের যে শব্দটা আসলে যে একটা পায়ের শব্দ হয়, এই শব্দটা খালা স্পষ্ট শুনতেছে। তো খালা ভাবছে যে মানে যে নামাজ পড়ে তার এতটা খেয়াল মানে মনে নাই যে মানে আমার কাজিন যে বড়জন বিল্লাল উনি এখনো বাসায় ফিরেননি, তো এটা আমার খেয়াল নেই। উনি ভাবছে যে বড়জনই হবে, সে ঘোরাফেরা করতেছে। তো কিছুক্ষণ পরে একটা আতরের মানে সুগন্ধের সুবাস পাওয়া যায়, এবার ভাবে যে খালুর সুগন্ধে তো বড় ভাই ইউজ করতেছে। তো এটা ভেবে খালা তখনও পিছে তাকায় না বা দেখার চেষ্টা করে না যে তার পিছে কি হচ্ছে। তো এটা কিছুক্ষণ গন্ধটা থাকে এবং অনেক মানে গন্ধটা অনেকক্ষণই থাকে। তো কিছুক্ষণ পরে যে পায়ের শব্দটা, এই শব্দটা আমার বড় ভাইয়াদের রুমের দিকে যায়। যাওয়ার কয়েক মানে কয়েক মিনিট পরেই দরজায় নক হয়। তো খালা মানে খুব অবাক হয় যে বিল্লাল ভাইয়া বাসায়, তো এখনো বা কে আসবে? খালু আসতে খালু বাসায় ফিরতে দশটা সাড়ে দশটায় ধরনের বাজে, তখন অত রাত হয় নাই। তো খালা কি করবে, কোরআন শরীফটা বন্ধ করে চাবিটা নিয়ে গেটের কাছে যায় দরজা খোলার জন্য। তো দরজা খুলে খালা মানে এখানে যে কাহিনীটা মূল কাহিনী, মানে খুব অবাক হয় যে তা দরজা খুলে দেখে যে বড় ভাইয়া মাত্র বাসায় আসলো। তো মানে সে খুব অবাক হয় যে এটাই যে তাহলে এতক্ষণ রুমের মধ্যে হাঁটলো মানে চলাফেরা করলো কে, বা এই যে একটা সুগন্ধি ছড়ালো এটা কিভাবে সম্ভব হলো? তো এটা ঘটে, এটা তখন বড় ভাইয়া কিছু বলে না, তো পরে এটা শেয়ার করে। আর আরেকটা ঘটনা যেটা ঘটে যে মাগরিবের নামাজ পড়ে খালা কোরআন শরীফ পড়তেছে, হঠাৎ করে মানে তার ঘুমের কিছুটা ঝিম আসছে, আসার পরে খালা মানে আমার নানি মানে খালার মা, খালা স্পষ্ট শুনতে পায় যে নানি আমার খালারে ডাকতেছে। খালার নাম হচ্ছে জয়গুণ, তো আমার নানি খালারে জয়নাব বলে ডাকতো। তো আমার নানি মানে খালা শুনতে পায় যে আমার নানি খালারে ডাকতেছে জয়নাব বলে। তো খালা মানে ঘুমের ঝিমটা কাটায় শুনতে চেষ্টা করে যে ডাকটা কোথা থেকে আসতেছে, কে ডাকতেছে। যদিও সে বুঝতে পারতেছিল যে এটা তার পায়ের কণ্ঠ, তারপরও সে মানে একটু শুনতে চেষ্টা করে যে শব্দটা কোত্থেকে আসে। তো যখন তার ঘুমটা পুরোপুরি মানে চলে যায়, তো সে কোরআন শরীফটা অফ করে দুই রুমের মধ্যে এবং রুমের বাইরে খোঁজার চেষ্টা করে যায় আসলে শব্দটা কোত্থেকে আসলো, কে ডাকলো খালাকে নানির কণ্ঠে, কিন্তু সে কাউকে খুঁজে পায়নি।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা শুনছিলাম, আমরা আবারও আবারও নতুন একটা ঘটনায় যাবো। ঘড়িতে সময় রাত 1:38। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনারা যারা এসএমএস করতে চাচ্ছেন তাদেরকে এসএমএস করার নিয়ম কি বলে দেই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল পাঠাতে চান তাদেরকে মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেসটি, অ্যান্ড দ্য ইমেল অ্যাড্রেস ইজ আমাদের যেটা সেটা হচ্ছে যে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ যেখানে ঘটনা পাঠাবেন ভূত এফএম অ্যাট রেড ফুর্তি ডট এফ এম, স্পেলিংটি হবে BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFOORTI.FM। আপনার যে ঘটনাটি পাঠাবেন সেই ঘটনার শুরুতে যদি আপনি উল্লেখ করে দেন যে এই ঘটনাটি আপনি কি পড়ে শোনাতে বলছেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনি নিজের স্টুডিওতে এসে আপনার ঘটনাটি শোনাবেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটা শুরুতে উল্লেখ করে দিলে আপনাকে মানে আমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সবচেয়ে ভালো হয় যদি অডিও ক্লিপ পাঠানো, অর্থাৎ আপনার ঘটনাটি যদি রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দেন। আর অনেকেই দেখি যে আবার এরকম আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই, তবে দেখবেন যে সাউন্ড কোয়ালিটি যেন একটু ঠিক থাকে। অনেকেই দেখে যে অন্য কারো ঘটনা মানে অন্য কাউকে ইন্টারভিউ নিয়ে সেটা আমাদেরকে পাঠাচ্ছেন, সেটা তো আপনারা অবশ্যই করতে পারেন যে অন্য কেউ হয়তো ঘটনা বলতে চান আপনার সামনে, আপনার মোবাইলে আপনি সেই ঘটনাটি রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে পারেন। হয়তো বাড়ির কোনো মুরব্বী যিনি হয়তো স্টুডিও পর্যন্ত আসবেন না কিন্তু তার ঘটনাটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাহলে আপনি সেই মুরব্বীর ঘটনাটি আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে আমি এরকম ঘটনা পাওয়ার পরেও আমরা প্রচার করতে পারিনি, একটা ঘটনা পেয়েছিলাম যেটা আউটডোরে নেয়া, যার জন্য যেটা হয় যে প্রচুর নয়েজ ছিল এবং মূল ঘটনাটি শোনা যাচ্ছিল না, এরকম এড়িয়ে চললে ভালো হয়। এবং এই বিষয়ে কখনো একটা দিন মাসুম একটু সবাইকে জানিয়ে দিবেন যে কিভাবে কি করতে হয় আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আরো একবার লক্ষ্মীপুর থেকে এসেছেন আমাদের একজন অতিথি, তার কাছে এবং তিনি তার ঘটনাগুলো বলবেন। এই মুহূর্তে আপনাকে আবার অনুরোধ করছি আপনার ঘটনাগুলো বলার জন্য।
হ্যালো লিসেনার্স, আমি মাহবুবুল আরিফিন কামরান ওয়ান্স এগেইন। আমার এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটা আমাদের জন্মের অনেক আগের ঘটনা। তো আমাদের এক খালা আমার মায়ের দু সম্পর্কের এক চাচাতো বোন। তো উনি নানার বাড়িতে বেড়াতে আসেন। তো আসলে সন্ধ্যাবেলা তিনি হঠাৎ ওনার টয়লেটে যেতে চান তিনি। তো টয়লেট থেকে তিনি সিকিম ব্যাগ কেনার আস। তো সবাই একটু অবাক হয়, তাকে ওই মুহূর্তে আর কেউ কিছু জিজ্ঞেস করে না, অর্থাৎ কেউ আসলে আর অন্য কোনো কিছু ভাবে না। তো সন্ধ্যার পর যখন সবাই একসাথে ভাত খেতে বসে আর কি, তো কথার ছলেও আমার ওই খালা হেসে ওঠেন। তো হাসার সাথে সাথে দেখা যায় যে ওনার ঠোঁট এক কোনায় বাঁকা হয়ে উঠে। তো আমার নানু খুবই অবাক হন, আমার খালারা যারা ছিলেন সবাই খুব অবাক হন। তো উনি যখন ভাত খেতে নেন তখনও দেখা যায় উনি হা করছেন, যখন তার মুখ বাঁকা, অর্থাৎ ডান পাশে মুখটা একটু উপরের দিকে উঠে যায়। তিনি যখন হাসেন তখন ডান পাশে মুখটা একটু উপরের দিকে উঠে যায়। তো আমার মা খালা তারা খুব ভয় পেয়ে যান যে কেন এমন হলো। আমার মামা উনি ভাবলেন যে প্যারালাইসিস জাতীয় এরকম কোনো কিছু কিনা, কিন্তু তারা সব কিছু নর্মাল, তার মুখটা শুধু এরকম একটা অবস্থা। এনিওয়ে, তো আমার নানুর বাড়ির পাশে মসজিদ আছে, তো মসজিদের হুজুরকে জানানো হয় এই ঘটনাটা, কারণ আমার নানু ধারণা করেন যে এটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তো হুজুর আসেন এবং এসে বলেন যে তুমি তখন সন্ধ্যাবেলা তুমি কি দেখেছ। আমার ওই খালাকে জিজ্ঞেস করেন যে তুমি সন্ধ্যাবেলায় কিছু একটা দেখেছো, কি দেখেছো ওইটা বল। তখন খালা বলেন যে তিনি যখন টয়লেটে যান যে দেখেন যে মাথা ছাড়া একদম কালো, কুচকুচে কালো, একটা মানুষের মতো মাথাহীন, কিন্তু তার বুকে বড় বড় লাল জল জলে দুইটা চোখ। তো তিনি প্রচন্ড ভয় পান এবং দৌড়ে তখন তিনি ছুটে চলে আসেন। তো হুজুর যা বলে নাকি ওই ধরনের, এটা এক ধরনের জিন এবং এটার নাম হুজুর যেমন বলেছেন যে ব্রহ্মদাসী, আমাদের এলাকায় ব্রহ্মদাসী বলে। এনিওয়ে, তো হুজুর খালার যথাযথ ট্রিটমেন্ট করেন এবং কয়েকদিনের মাঝে আবার খালা সুস্থ অবস্থায় ফিরে আসেন।
অনেক ধন্যবাদ আপনাকে। এবং মানে আমি চাইবো না যে আজকে আপনারা কেউ এরকম কিছু এক্সপিরিয়েন্স করেন যে হঠাৎ করে এরকম বাথরুমে গিয়ে কোন একটা এরকম দৃশ্য দেখে ফেলা, এবং আপনার এলাকায় আপনার এই মানে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ করে আজকে ভূত এফএম শোনার এফেক্টে আবার এরকম কিছু না হয়ে যায় সেটা আশা করব। আমরা ছোট্ট একটা ঘটনা শুনবো আর একটা, এবং তারপরে আবারও ফিরে আসবো ঘটনা নিয়ে, নতুন ঘটনা নিয়ে। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন।
আমি সাগর বলতেছি, আমি ধানমন্ডি থেকে আসছি, ডেপুটি লেভে স্টাডি করতেছি। তো আমার ঘটনাটা ওটা ছিল চাঁদপুরে। তো ঘটনাটা যখন ঘটে ওদিন ছিল গ্রামের হাটেতে। তো আমার বাড়িতে শুধু আমি আর আমার ছোট চাচা থাকার কারণে আমার ছোট চাচা আমাকে বাড়ি থেকে বাজারে নিয়ে যায় সবজি কিনে দেওয়ার জন্য। তো ওই দিন বাজার থেকে আসার সময় আমাদের বাড়ির যেই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসার সময় আমাদের মসজিদ ক্রস করি, মসজিদ ক্রস করার পরে আমাদের পারিবারিক কবরস্থান ক্রস করি, ক্রস করার পরে ওখানে ছোট একটা বাড় ঝাড় ছিল। আমি স্পষ্ট খেয়াল করি যে বাড় ঝাড়ের ওপাশ থেকে কিছু একটা ভিতর দিয়ে বাঁশ ঝাড়গুলোর সব বাঁশ ফেলে আমার দিকে মুখ করে আসতেছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ভিতরে দৌড়ে চলে যাই বাড়িতে চলে যাই আম্মুর কাছে বলি কথাটা। আম্মু ভাবছে আমি ভয় পাবো, তাই আমাকে তেমন কিছু বলে না, বলছি তুমি ফ্রেশ হয়ে যাও পড়তে বসো। তো পড়তে বসতে বললে আম্মু সবজি নিয়ে রান্নাঘরের দিকে গেল, আমি পড়তে বসলাম। তো এমন সময় আমার কাছে খুব খারাপ লাগতে শুরু করলো। তো আমি ফিল করলাম যে আমার শরীরটা কেমন চাপা চাপা লাগতেছে, খুব ব্যথা লাগতেছে। আমি আম্মুর কাছে গেলাম, আম্মুকে বললাম যে আম্মু এই ব্যাপার আমার খুব খারাপ লাগছে। তো উনি বলতেছে তাহলে যাও শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়ার এক পর্যায়ে আমার ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরে আম্মু কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে এসে দেখে আমি বেড থেকে জাস্ট আড়াই থেকে তিন হাত উপরে স্পেসের উপরে ভাসতেছি। তো আম্মু এটা দেখে খুব মানে অবাক হয়, আমার চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে পাশের ঘর থেকে আমার দাদি আসে, দাদি অন্যান্য লোক আসে। তা আসার পরে ওনারা কেউ আমার পাশে মানে সবাই দেখতেছে এই অবস্থা, কিন্তু আমার পাশে কেউ যাওয়ার সাহস পাইতেছিল না। তো হঠাৎ এক ভাইয়া কি করে মসজিদের পাশ থেকে হুজুরকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে হুজুর এসে একটা লাঠির মধ্যে দোয়া পড়ে লাঠিটা দিয়ে আমাকে টাচ করে। টাচ করার পরে ওই সময় আমি মানে উপর থেকে খাটের মধ্যে অনেক জোরে পড়ি, পড়ার ফলে আমার খাটের কাঠগুলো ভেঙে যায়। এমনকি ওই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, সবাই হারিকেন ইউজ করত। তখন মানে আমি যখন নিচে পড়ি খাটো ভেঙে যায়, এমনকি রুমের মধ্যে প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাসের ফলে হারিকেন সব নেমে যায়। এমন সময় সবাই ভয় পেয়ে এদিকে এদিক চলে যায়। আম্মু আমার পাশে আসে, আসে আমাকে জাস্ট দেখে যে আমি পড়ে আছি, মুখে হাসি দিয়ে একটু আঘাতের চিহ্ন ছিল। পরের দিন আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর বলতেছিল যে আমি বাজার থেকে যখন আসতেছিলাম আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগের মধ্যে মাছ ছিল, তো আমি যদি ব্যাগটা ওখানে ফেলে রেখে মানে দৌড়ে চলে আসতাম বাসায় তাহলে হয়তো বা ওই জিনিসটা আমাকে ফলো করতো না যেটা আমার সাথে এসেছিল। তো ওটা বলতেছিল যে মাছের কারণেই মাছটাকে ফলো করতে করতে ওটা আমার সাথে আসে। তারপর হুজুর একটা তাবিজ দেয়, ওটা আমি কন্টিনিউ অনেকদিন ইউজ করার পরে এখন
তিনি বলেছেন যে এতগুলো এস এম এস পাঠালাম পড়লেন না, খুব কষ্ট পেলাম। না ভাই, আসলে কষ্ট পাওয়ার কিছু নেই, আমরা অনেক এস এম এস পড়তে পারছি, অনেক এস এম এস মিস করে যাচ্ছি, এবং আজকে ঘটনা অনেক আপনারা বুঝতে পারছেন। সঞ্জয় বাবা আমাদের এস এম এস করেছেন, অনেক এনজয় করছেন তিনি সেটা লিখেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন ডক্টর সারওয়ার মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে তিনি তার দ্বিতীয় অংশ যেটা এখন যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো তার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু ফার্স্ট পার্ট তার কাছে অনেক ভালো লেগেছে। দুর্জয় আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে শাম্মু, এস এম এস করেছেন রাজন, এস এম এস করেছেন আমাদেরকে নিঝু, এস এম এস করেছেন আমাদেরকে কল্লোল, এস এম এস করেছেন আমাদেরকে লাবণ্য, এস এম এস করেছেন আমাদেরকে আমাদেরকে আরো অনেকেই, এবং দেখতে পাচ্ছি ফয়সাল ইকবাল সবুজ আমাদেরকে সাতক্ষীরা থেকে এস এম এস করেছেন। এছাড়া এস এম এস করেছেন টিপু ময়মনসিং থেকে, আমাদের এস এম এস করেছেন ফয়সাল ঘোড়াশাল থেকে, এছাড়াও আধীর আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিদারুল, এস এম এস করেছেন রাব্বি সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
রাসেল ভাই, আমার এই ঘটনাটা, আমার ঘটনাগুলো আসলে তেমন বড় না, ছোট ছোট কিছু ঘটনা। আমার যে গ্রামের বাড়ি ময়মনসিংহের গরিপুর থানায়, আমাদের গ্রামের বাড়িতে আসলে অসংখ্য ঘটনা আছে, তো ছোট ছোট কিছু ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। যেমন আমাদের জন্মের আগে আমার বড় দুই চাচি এবং মেজো চাচা দুজনের বয়স, তো বড় দুই চাচি দুজন প্রায় কাছাকাছি সময় প্রেগনেন্ট ছিলেন। তো প্রেগনেন্সির সময় তারা রেগুলার কিছু দুঃস্বপ্ন দেখতেন যে পরিচিত কিছু মানুষ জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে, এসে তার কাছে তার বেবিটাকে চাচ্ছে, হাত বাড়িয়ে তার কাছে বেবিটাকে চাচ্ছে এবং বলছে যে তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দি, অথবা বলতো যে তোর বাচ্চাকে তুই কোনোভাবেই রাখতে পারবি না, আমি নিয়ে যাবো। তো এই ধরনের দুঃস্বপ্ন তারা দেখতেন, ভয় পেয়ে উঠে যেতেন। এনিওয়ে, তো আমার বড় চাচির বাচ্চা যখন প্রথম হয়, তো হওয়ার কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা যায়, চিৎকার করতে করতে মারা যায়, এবং আমার মেজো চাচির বাচ্চাটাও একইভাবে হওয়ার কিছুক্ষণ পর চিৎকার করতে করতে মারা যায়। তো সবচেয়ে স্কেরি যে পার্টটা ছিল যে দুইটা বাচ্চার পেছনেই মানে পিঠে একদম বড় পাঁচ আঙ্গুলের একটা একটা ছাপ ছিল, দুইটা বাচ্চা মারা গেছে, দুইটা বাচ্চার পেছনে পাঁচ আঙ্গুলের একটা হাতের ছাপ ছিল আর কি, এবং দুইটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর চিৎকার করতে করতে মারা যায়। এই ছিল একটা ঘটনা। আর ছোট ছোট আর বেশ কিছু ঘটনা আছে, যেমন আমার চাচাতো ভাই, সে একদিন টয়লেট চাপে, তো সে যখন টয়লেটে যায় আর কি, তো সে একদম ভোরবেলা ফজরের বক্তে, তো টয়লেটে ঢোকার সাথে সাথে সে দেখে যে মানে উপরে মাথা থেকে 7-8 ফিট উপরের দিকে তাকায় আর কি, সে একটা গোঁ গোঁ আওয়াজ শোনে, এবং উপরের দিকে যখন তাকায় তো সে দেখতে পায় যে একটা মহিলা, শুধু একটা মাথা আর কিছু না, শুধু একটা মাথা। তো ওই মহিলা শুধু বলে, কিরে এখানে তুই কি করছিস? এখানে শুনে সে প্রচন্ড ভয় পায়, চিৎকার করে, এবং চিৎকার করতে করতে সে বাড়ির উঠোনে আসে, উঠোনে এসে সে সেন্সলেস হয়ে যায়।
ওকে, অনেক ধন্যবাদ। আজকে হাতে আর সময় নেই একেবারেই, আমরা কিছু এস এম এস পড়ে ফেলছি, অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক মন খারাপ করছেন। আমাদেরকে এমডি নূর এস এম এস করেছেন, এমডি নূর আলম, এছাড়াও পলাশ ফেনী থেকেও এস এম এস করেছেন, পারভেজ আমাদের এস এম এস করেছেন ফেনী থেকে, এমডি নজির আমাদের এস এম এস করেছেন, ফুর্তি মাহমুদ আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন আমাদেরকে এস এম এস করেছেন শুভ, এস এম এস করেছেন আমাদেরকে রিপন, এস এম এস করেছেন তনু, লোপা আমাদের এস এম এস করেছেন, নিশা আমাদের এস এম এস করেছেন, শফিক চকবাজার ঢাকা থেকে এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও আরিয়ান আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপি ফয়সাল শিশির যশোর থেকে এসএমএস করেছেন, নজিবুল ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে ফবিন এসএমএস করেছেন, আমাদেরকে আলী আজম এসএমএস করেছেন, ফুর্তি আলামিন এসএমএস করেছেন, আমাদেরকে নিমফিয়া সহ আরো অনেকে। যাই হোক, বিদায় নিতে হবে। যাবার আগে আমরা আরো একবার জানিয়ে যাই যে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা, যেখানে আপনারা ঘটনা পাঠাবেন এবং যেটার কারণে ভূত আসন চলে এবং যেটার কারণে আপনারা আসেন এবং আপনারা আসেন বলেই সবাই মিলে আমরা ভূত আসন করতে পারি, সেই ইমেল অ্যাড্রেসটি এবং সেই এটা হচ্ছে মহামূল্যবান একটি অ্যাড্রেস, ভূত এফ এম অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম। আমরা স্পেলিংটি আরো একবার আমি জানিয়ে দিচ্ছি, ভূত এফ এম BHOOTFM @RADIOFOORTI.FM ভূত এফ এম একসঙ্গে। যাই হোক, এখানে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। এখন একটু অন্য প্রসঙ্গে আসব এবং সেই অন্য প্রসঙ্গটি হচ্ছে আবারও আমাদের বিদায় নেবার পালা। আগামী সপ্তাহে তো আবারও কথা হবে এবং আপনাদের এস এম এস আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম। আরও একবার যাবার আগে আমরা সেই সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি, যে সমস্ত মানুষ মানুষ প্রাণ হারিয়েছেন সাভারের সেই ঘটনায়। সাভারে আপনি জানেন যে ভবন ধসে পড়ে অসংখ্য মানুষ মারা গেছেন সেখানে এবং অনেকেই এখনো আর্তনাদ করছেন, অনেকে এখনো যারা আছেন মানে এই মুহূর্তে এখনো বাঁচার জন্য লড়াই করছেন যারা। আমরা আরও একবার আমরা চাইবো যে আমরা সবাই মিলে একসঙ্গে আসুন, একসঙ্গে আমরা প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার সাথে। আমরা বলেছিলাম যে ভূত এফএম যতক্ষণ পর্যন্ত চলবে আমরা ঘটনা শুনবো এবং সেই সাথে আমরা আমাদের প্রার্থনা চালু রাখবো। আমরা আসুন প্রার্থনা করি এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন আশা করি। এবং আমরা প্রার্থনা করি সেই সমস্ত মানুষদের যারা এখনো মৃত্যুর সাথে লড়ছেন এবং যারা এখনো জীবন জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন, এবং আল্লাহ তাদেরকে সেই শক্তি দিন, মানসিক শক্তি দিন এবং শারীরিক শক্তি দিন, এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ তাদের মানে তাদের কাছে মানে। এবং সেই সাথে আমরা চাই যে বাংলাদেশে এইরকম মৃত্যু, এইরকম ঘটনা, এরকম দুর্বিষহ মুহূর্ত আর কখনো যেন দেখতে না হয়। আমরা আসুন আরেকটু নিজেদের প্রতি সচেতন হই এবং আমরা একটু বেশি যদি সচেতন হই তাহলে এরকম অনেক বিপদে আমরা এড়াতে পারবো। এবং আমরা সবচেয়ে বড় কথা যে আমি এখনো সম্ভাবনা আমরা সবাই দেখছি, কারণ আপনি দেখুন যে এই মুহূর্তে যে সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তারাও সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ এবং মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং সবাই আমরা যদি সবাই মিলে আমরা যদি অন্যের কথা চিন্তা করি, নিজের কথা চিন্তা করি, আমরা মানে এই মানুষগুলোই তো। সুতরাং আমরা অবশ্যই আমাদের দেশটাকে এমন যেখানে যেতে পারবো যে আসলে এরকম মৃত্যু, এরকম কষ্ট, এরকম দুর্দশা আর দেখতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা দেশ যখন আমার কাছে এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন যে যদি যখন মানে বড় হয়, যখন ভালো কিছু করতে চায় তখন এরকম অনেক প্রতিবন্ধকতা আসে, সেই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এটাই চাই। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আমার এবং মাসুমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সেলুট সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত সাধারণ মানুষদেরকে যারা যারা সেই সাভারে ভবন ধসে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সেই সমস্ত মানুষদের প্রত্যেকের পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। কথা হবে আগামী শুক্রবারে আবারও ঠিক একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।